exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
সাগত সবাইকে কুয়াশার মধ্যে এসেছে এবিসি রেডিও 89.2 FM সঙ্গীত হিসেবে। আর আমার সাথে আছে কুয়াশা এক্সপ্রাইজের আজকে কুয়াশা এক্সপ্রাইজে আমরা শুনব সেই সারা জাগারও চাঞ্চল্যকর ঘটনা নিহারিকার মাদার কেস। আসুন তাহলে কুয়াশা এক্সপ্রাইজে শুনে নিহারিকার মাদার কেস। তারপরে আবারও ফিরছি, আমার সঙ্গে থাকবে। মানুষের জীবন খুব বিচিত্র, ঘটনা বহুল জীবনে আমরা সবসময় চোখে যা দেখি আসলে কি তা ঘটে? না, তা ঘটে না। আমাদের দেখার পেছনেও আরো অনেক কিছু থাকে যে আমরা দেখতে পাই না। একটা মানুষ আসলে কতটা হিংস্র হতে পারে, মানুষ কতদূর পর্যন্ত নিজের মনুষ্যত্ব ভুলে যেতে পারে। আজ এক্সপাইজে আমরা সেরকমই এক ঘটনা শুনবো। দিল্লির মতো একটা লাল নীল ঝকমকে আলোর শহর থেকে মাত্র কয়েক মাইল দূরের একটা শহর নয়ডা, উত্তরপ্রদেশ। এই শহর বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে। শহরের ফাঁকে ফাঁকে কিছু জায়গায় এখনো গ্রাম রয়ে গেছে যেগুলো মানুষের কাছে পরিচিত ছিল না। 1906 সালের ডিসেম্বর মাসে এমন একটি ঘটনা মানুষের সামনে আসে যাতে এই শহরের নিছারি নামের একটি গ্রাম পৃথিবীর সবার কাছে এক নামে পরিচিত হয়ে যায়। কিন্তু কোনো ভালো ঘটনার জন্য নয়, এমন ঘটনার জন্য যার কথা মনে করলে মানুষের সারা শরীর শিউরে ওঠে। কি এমন হয়েছিল 2006 সালে সেখানে? নয়ডার সেক্টর 31-এর সাথে একটা ছোট্ট গ্রাম নিছারি। সেই গ্রামের 14 বছরের একটি মেয়ে, নাম রিম্পা হালদার। সেই গ্রামের একটা পানির ট্যাঙ্কির পাশে সে একা একা খেলছিল। এই পানির ট্যাঙ্কিটা থেকেই পুরো গ্রামে পানি সাপ্লাই করা হতো। সেই দিনের পর রিম্পা হালদার আর কোনোদিন বাড়ি ফেরেনি। এটা শুধু একটা ঘটনা, কিন্তু এখানেই শেষ নয়। প্রায় 1.5 বছর ধরে একই ঘটনা হয়েই চলেছে। ছোট ছোট বাচ্চা, বিশেষ করে মেয়ে বাচ্চারা নিঠারি গ্রামের ওই জায়গাটা থেকে কিছুদিন পর পরে গায়েব হয়ে যেত আর কোনোদিন ফিরত না। এমনকি তাদের কোনো লাশও পাওয়া যেত না। হারিয়ে যাওয়া বাচ্চাদের বাবা মা পুলিশকে অনেকবার ব্যাপারটা জানিয়েছে। সেখানকার পুলিশ থানায় এমন ঘটনার একাধিক ফাইল রয়েছে। বাবা মা পুলিশে রিপোর্ট করলে পুলিশ তাদের নিয়মিত কিছু ইনভেস্টিগেশন, কিছু খোঁজাখুঁজি, কিছু জিজ্ঞাসাবাদ করত, কিন্তু তাতে কোনো সমাধান কখনোই মেলেনি। যে রিম্পার কথা শুরুতে বলেছিলাম সেখান থেকে শুরু হয় এই ঘটনা। ফেব্রুয়ারি 2005, নিছারি গ্রামে প্রথমে নিখোঁজ হয় রিম্পা হালদার। তার নিখোঁজ হওয়ার সাথে সাথে তার বাবা অনিল হালদার নয়ডা থানায় রিম্পার একটি ছবি সহ তার নিখোঁজ হওয়ার একটি রিপোর্ট করে। এর প্রায় 1 মাস পরের ঘটনা, কয়েকজন বাচ্চা একই পানির ট্যাঙ্কির নিচে খেলছিল। সেখান থেকে দিনা নামে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। দিনার পরিবারও পুলিশের কাছে রিপোর্ট করে। পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল, তারা রিম্পার দিনের খোঁজ করছিল। এরই মধ্যে একে একে জ্যোতি, রচনা, পুষ্পা, ম্যাক্স, পায়েল ও হর্ষ সহ আরো অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়ে যায়। এইবার পুলিশের টনক পড়ে যায়। একসাথে এতগুলো বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়া কোনো ঘটনা সাধারণ ঘটনা নয়। নিছারি থানায় হারিয়ে যাওয়া বাচ্চাদের বাবা মায়েরা প্রত্যেকে কেস ফাইল করে এবং থানার কর্মকর্তাদের সাথে তাদের কিছুটা বাকবিতণ্ডা হয়, কারণ একের পর এক এভাবে তাদের বাচ্চা হারিয়ে যাচ্ছে। কিন্তু থানাওয়ালারা তেমন কিছুই করছে না। গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধে। একসময় পুরো গ্রামের মানুষের মধ্যে কথা ছড়িয়ে যায় যে নিশ্চয়ই পানির ট্যাঙ্কের কাছে কোনো ভূত প্রেত আছে। আবার কেউ কেউ বলতো বাচ্চাদের ধরে নিয়ে কেউ কিডনি বিক্রি করে দিচ্ছে। কিন্তু তখনও কেউ জানে না অনেকের এসবের ধারণার পেছনে আড়াল হয়ে যাচ্ছে কোন জঘন্য শক্তি। এই ঘটনা থেকে পুলিশও অনেকটা দুশ্চিন্তা পড়ে যায়। পুলিশ নিছারি গ্রামে গিয়ে সেই পানির ট্যাঙ্কের আশেপাশে ভালো করে যাচাই বাছাই করে, অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানে তারা তেমন কিছুই পায় না যা থেকে তারা এই একের পর এক বাচ্চাদের নিখোঁজ হওয়ার এই ঘটনার কোনো পরিণতিতে পৌঁছতে পারে। পানির ট্যাঙ্কিটা ছিল নয়ডার সেক্টর 31-এর কাছে, বাংলো নাম্বার D5-এর অনেক কাছে, কিন্তু সেখানকার কেউ এই নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না। গ্রামের লোকের ওই জায়গাটিকে ভৌতিক বলে আখ্যায়িত করে এবং বাচ্চাদের ওই জায়গার আশেপাশেও আর যেতে দেয় না। কিন্তু কিশোর মন বাঁধার কতটুক মানে? খেলাধুলো করতে করতে আবারও ওই ট্যাঙ্কির কাছে চলে যায়। মে 2005 থেকে জুন 2006 সাল পর্যন্ত একের পর এক নিঠারিতে প্রায় 20টা বাচ্চা নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগ ছিল মেয়ে। অনেকেরই মনে হয় এখান থেকে বাচ্চাদের কিডন্যাপ করে পতিতাবৃত্তির কাজে লাগিয়ে দেওয়া হয়। তাই পুলিশ সেখানকার আশেপাশের প্রায় সব পতিতালয়ে অভিযান চালায়, কিন্তু কিছুই উদ্ধার করতে পারে না। এসব ঘটনা ঠিক 1.5 বছর পর, তখন এসব নিখোঁজ হয়ে যাওয়ার বাচ্চাদের কোনো হদিশ মেলেনি। এর মধ্যে একটি অন্যরকম নিখোঁজ কেসে এসে এই নিঠারি কেসের উপর থেকে সব পর্দা সরিয়ে দেয়। 2006-07 মে 21 বছর বয়সে একটি মেয়ে ঘর থেকে বেরিয়েছে নিজের কর্মক্ষেত্রের দিকে, নাম পায়েল। এরপর পায়েল আর কোনোদিনও ফেরেনি। যাওয়ার সময় সে তার বাবাকে একটা লোকের নাম বলে গিয়েছিল যে সে মুনিন্দার সিং নামে একজনের বাড়িতে যাচ্ছে, যে নিঠারের আশেপাশেই থাকত। কিন্তু মেয়ে যখন আর ফিরল না, বাবা সাথে সাথে পুলিশের কাছে গেল এবং মিসিং ফাইল করল। পায়েলের মামলাও সে পুলিশের কাছেই গিয়েছিল, যার কাছে আগের বাচ্চাগুলো নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছিল। কিন্তু এই কেসটা পুলিশের কাছে অন্যগুলোর চেয়ে একদম আলাদা ছিল, কারণ পায়েল কোনো ছোট বাচ্চা না, 21 বছর বয়সী একটি যুবতী। পায়েলের বাবা পুলিশের কাছে গিয়ে জানায়, পায়েল বাড়ি থেকে শেষবার বের হওয়ার সময় মনিন্দার সিং নামে একজনের বাড়িতে যাবার কথা বলেছিল। মনিন্দার সিং সেক্টর 31-এর B5 নাম্বার বাড়িতে থাকত, যে বাড়িতে ছিল পানির ট্যাঙ্কের একদম কাছে। কিন্তু পায়েলের বাবা পুলিশকে এও জানায় যে সে ওই বাড়িতে দুইবার গিয়ে খোঁজ করে, কিন্তু ওই বাড়ির কাজের লোক সাফ বলে দেয় যে পায়েল সেখানে যায়নি। মনিন্দার সিং সেক্টর 31-এর বাড়ি নাম্বার D5-এর মালিক। পেশায় তিনি একজন ব্যবসায়ী, তাই সেই বাড়িতে সে ছাড়া আরো একজন কাজের লোক ছিল, যার নাম সুরিন্দার কলি। মনিন্দারের পরিবার চণ্ডীগড়ে থাকত। পায়েলের বাবা মনিন্দারের উপরে সন্দেহ ছিল। সে বারবার বলছিল যে তার মেয়েকে মনিন্দারই কিছু করেছে। তার কথা শুনে পুলিশ মনিন্দার সিং এর বাড়িতে খবর পাঠায়। সেই সময় মনিন্দার বাড়িতে ছিল না, সে চণ্ডীগড় তার গ্রামের বাড়ি গিয়েছিল। মনিন্দারের কাজের লোক সুরিন্দারকে পুলিশ থানায় ডেকে আনে জিজ্ঞাসাবাদের জন্য। এই কথা শোনার সাথে সাথে মনিন্দার তার ম্যানেজারকে থানায় পাঠায় এবং সুরিন্দারকে ছাড়িয়ে আনে। এরপর পায়েলের বাবা বারবার বলার পরও পুলিশ এই কেসে আর কোনো স্টেপ নেয় না। পায়েলের বাবা 1 মাস ধরে D5-এর বাংলোয় আর পুলিশের থানায় ঘুরতে থাকে তার মেয়ের জন্য। শেষ পর্যন্ত কোনো উপায় না করতে পেরে পায়েলের বাবা কোর্টের দরজায় কড়া নাড়ে। এরপর 7 অক্টোবর 2006 পায়েলের নিখোঁজ হওয়ার প্রায় 3 মাস পর কোর্ট আদেশ দেওয়ায় নয়ডা থানা পায়েলের কেস ফাইল করতে বাধ্য হয়। মামলার আসামি করা হয় মনিন্দার আর তার বাড়ির কাজের লোক সুরিন্দারকে। এরপর ধীরে ধীরে যখন এই মামলার খোলাসা হতে থাকে, তখন এমন সত্য সামনে আসে যে সত্য মেনে নেওয়ার মতো না। পায়েলের ফোন রেকর্ড বের করা হয়। পায়েল যেসব নাম্বারে যোগাযোগ করেছে তার প্রত্যেকটা নাম্বারের ডিটেল বের করা হয়। ধীরে ধীরে রহস্য খুলতে থাকে। পায়েল নিখোঁজ হওয়ার ঠিক একদিন আগে অর্থাৎ 6 মে 2006 সালে পায়েলের ফোনে একটা PCO থেকে ফোন আসে, যে PCOটা ছিল সেক্টর 31-এ। পুলিশ এই PCOতে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই PCO থেকে মনিন্দারের কাজের ছেলে সুরিন্দার কলি সেদিন ফোন করেছিল। এর জের ধরেই হয়তো সত্য পর্যন্ত পৌঁছানো যাবে। এরপর পুলিশ পায়েলের মোবাইলের IMI কোডের মাধ্যমে জানতে পারে কেউ একজনের ফোনে অন্য কোনো সিম তুলে মোবাইলটি ব্যবহার করেছে। যে ওই ফোনটা ব্যবহার করেছে তার নাম ছিল অরুণ। এই একটা মোবাইলেই শেষ পর্যন্ত নিয়ে যায় এই ঘটনার শেষ সীমানা। এরপর পুলিশ জানার চেষ্টা করে যে পায়েলের মোবাইল অরুণ নামের এই লোকটির কাছে কিভাবে পৌঁছল। এটা জানতে পারলে মামলায় হয়তো অনেক দূর এগোনো যাবে। ইনভেস্টিগেশনের মাধ্যমে পুলিশ জানতে পারে অরুণের আগে মোবাইলটি ব্যবহার করত সুরিন্দার কলি। সেক্টর 37 থেকে একদিন বাড়িতে ফেরার সময় সুরিন্দার ভুলে এই মোবাইলটি রিক্সায় ফেলে যায়। এরপর এই ফোনটা অনেক হাত বদল হওয়ার পরে অরুণ নামের এই লোকটির হাতে পৌঁছায় এবং এই মোবাইলটি দিয়েই পুলিশ শেষ পর্যন্ত বুঝতে পারছিল পায়েলের নিখোঁজ হওয়ার পেছনে অবশ্যই সুরিন্দার কলির হাত আছে। পায়েল নিখোঁজ হওয়ার একদিন আগে সুরিন্দার পায়েলের নাম্বারে ফোন করে এবং পায়েলের নিখোঁজ হওয়ার পর তার মোবাইল সুরিন্দারের কাছে থাকা, এসব যথেষ্ট প্রমাণ সুরিন্দারকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য অনেক ছিল। সুরিন্দার যখন বুঝতে পারে যে তাকে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে, তাই সে নীরবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তার গ্রামের বাড়িতে চলে যায়। পুলিশের সন্দেহ শুধু সুরিন্দারের উপরেই ছিল না, তার মালিক মনিন্দারের উপরেও ছিল। শেষ পর্যন্ত 29 ডিসেম্বর 2006 সালে পুলিশ মনিন্দার এবং সুরিন্দার দুইজনকে গ্রেফতার করে ইনভেস্টিগেশনের সময় মনিন্দারের সম্পর্কে পুলিশ এমন অনেক তথ্য পায় যাতে মনিন্দাকে সন্দেহ করা খুবই স্বাভাবিক। মনিন্দারের অনেক কলগার্লদের সাথে সম্পর্ক এবং যোগাযোগ ছিল। সে মাঝে মধ্যে তাদেরকে তার D5 এর বাংলো নিয়ে আসত এবং পায়েলও এইসব কাজের সঙ্গেই যুক্ত ছিল। পুলিশ সুরিন্দারের কাছ থেকে পায়েলের ব্যাপারে জানতে চেয়েছিল, সেজন্য তাকেও জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে যা জানতে পারে সেটা না পুলিশ নিজেও ভেবেছিল আর না পৃথিবীর মানুষ। জিজ্ঞাসাবাদের দরুন ধীরে ধীরে শুধু পায়েল না, পুরো নিছারাবাদ মার্ডার কেসের ওপর থেকে পর্দা সরতে থাকে। মনিন্দার তার বাড়িতে প্রায়ই বিভিন্ন কলগার্লদের নিয়ে আসত এবং সেই সুবাদে পায়েল অনেকবার এসেছে D5 এর বাংলো। সেখানে এসে সুরিন্দারের সাথে তার পরিচয় হয়। সুরিন্দার পায়েলকে বলে, যদি তোমার কখনো অন্য কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিও। এরপর সুরিন্দার পায়েলকে তার নাম্বার দেয় এবং পায়েলের নাম্বারও সে নিয়ে রাখে। পায়েল নিখোঁজ হওয়ার দিন সুরিন্দার PCO থেকে পায়েলকে ফোন করে এবং বলে যে মনিন্দার তাকে বাংলোর আসতে বলেছে, কিন্তু সেদিন মনিন্দার সেখানে ছিলই না। তাহলে কেন মিথ্যে কথা বলে সুরিন্দার তাকে দিয়েছিল? পায়েল বাংলো এসে দেখে সেখানে সুরিন্দার ছাড়া আর কেউ নেই। সে সুরিন্দারকে জিজ্ঞেস করে মনিন্দার কোথায়। তখন সুরিন্দার তার আসল রূপ দেখায়, যে রূপ জানোয়ারের চাইতেও ভয়ানক। সুরিন্দার পায়েলকে খারাপ প্রস্তাব দেয় কিন্তু পায়েল কিছুতেই রাজি হয় না এবং সুরিন্দারকে সে অপমান করে এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। তখন সুরিন্দার জোর করে তাকে ঘরের ভিতর নিয়ে যায় এবং ওড়না দিয়ে গলা পেঁচিয়ে খুন করে। তারপর পায়েলের মৃতদেহের সাথে সুরিন্দার শারীরিক সম্পর্ক করে এবং তাকে টুকরো টুকরো করে বাড়ির পেছনের একটি নালায় ফেলে দেয়। কিন্তু এই ঘটনার শেষ এখানেই নয়। এরপর সুরিন্দার আরো যা যা বলে তা মানুষের সকল চিন্তা ভাবনার বাঁধ ভেঙে দেয়। নিছারা গ্রামে এখন পর্যন্ত যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে তার সবগুলোর পেছনে সুরিন্দারেরই হাত ছিল। তার চোখ থাকতো সবসময় মেয়ে শিকারের দিকে, তবে বাচ্চা ছেলেরাও তার হাত থেকে বাঁচতে পারেনি। সে জিজ্ঞাসাবাদের সময় জানায় সে সবসময় মেয়েদেরই নিয়ে আসত, তার মারার পর তাদের সাথে সে শারীরিক সম্পর্ক করত। কিন্তু যেহেতু তার শিকার ছিল মেয়ে বাচ্চা, তাই কখনো কখনো সে ভুলে বাচ্চা ছেলেদেরকেও মেয়ে ভেবে নিয়ে আসত। তারপর তাদের গলার কাপড় পেঁচিয়ে কখনো গলা টিপে তাদেরকে নির্মম ভাবে খুন করত। কিন্তু এখানে শেষ নয়, এই বাচ্চাদের মৃতদেহের সাথে সে শারীরিক সম্পর্ক করত এবং তাদেরকে কেটে টুকরো টুকরো করে নালায় ফেলে দিত। শুধু তাদের মাথার খুলিটা কেটে বাড়ির পেছনের মাটিতে পুঁতে রাখত। পুলিশ D5 বাংলো গিয়ে তদন্ত শুরু করে। সেখান থেকে না শুধু পায়েলের পার্সার জুতোই পাওয়া গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো বাচ্চার কাঁটা মাথার খুলিও পাওয়া গিয়েছিল। পুরো দেশে ঘটনা ছড়িয়ে পড়ে এবং মানুষ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। একটা মানুষ একের পর এক এতগুলো বাচ্চাকে এত নির্মম ভাবে হত্যা করেছে, কিন্তু পুলিশের এতদিন ধরে সেখানে কেন কোনো ভূমিকা ছিল না, এটা নিয়ে প্রশ্ন উঠে। এরপর মানুষের প্রতিবাদের মুখে পড়ে সরকার CBI কে মামলা নেওয়ার দায়িত্ব দেয়। 11 জানুয়ারি 2007 সালে CBI কেস তাদের হাতে দেয় এবং তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তারা সুরিন্দারকে অ্যানাটমি ডিপার্টমেন্টে নিয়ে যায়, তার সামনে একটি মৃতদেহ দেওয়া হয় এবং তাকে বলা হয় যে সে কিভাবে বাচ্চাদের শরীর কাটত সেটা দেখাতে। সে সেখানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে সেসব করত সেটা CBI এবং ফরেন্সিক ডাক্তারদেরকে বলে। সে যা বলে তাকে সেখানে থাকা ফরেন্সিক ডাক্তাররা হতবাক হয়ে যায়। তারা বলে সে যেভাবে বলল তাতে খুব কম সময় একটি মৃতদেহকে টুকরো টুকরো করে ব্যাগে ভরে ফেলে দেওয়া খুব সহজ। সুরিন্দারের ঘটনা তখনও শেষ হয়নি, একের পর এক যেসব তথ্য দিচ্ছিল তাতে CBI সহ পুরো দেশের মানুষ তো শিউরে উঠছিলই, কিন্তু এরপর সে যা বলল তাতে সেখানকার CBI অফিসারদেরও আত্মা কেঁপে উঠল। সে বলে যখন সে প্রথম একটি ছেলে বাচ্চাকে নিয়ে এলো এবং যখন বুঝতে পারলো যে এটা একটি ছেলে বাচ্চা, তখন সে তাকে গলা টিপে হত্যা করে। তার সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারে না ঠিকই, কিন্তু যখন সে বাচ্চাটাকে কাটছিল তখন বাচ্চাটার লিভার হাতে নিয়ে দেখে সেটি খুবই নরম, সেই মুহূর্তে সে বাচ্চাটির লিভারটি খেয়ে ফেলে। CBI মনে প্রশ্ন ওঠে একটা মানুষ কতটা মানসিকভাবে অসুস্থ থাকলে এমন কাজ করতে পারে। এরপর সিবিআই এই প্রশ্নের উত্তর খুঁজতে সুরিন্দরকে মানসিক ডাক্তারদের কাছে নিয়ে যায় এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা করায়। সেখান থেকে জানা যায় সুরিন্দর নেক্রোফিলিয়া এবং নেক্রোফিজিয়া নামে একটি মারাত্মক রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত একটা মানুষের মানসিক অবস্থা কখনোই ঠিক থাকে না এবং সে একজন সাইকোপ্যাথ কিলার হয়ে ওঠে, যা সুরিন্দরের সাথেও হয়েছে। কিন্তু আইনের হাত থেকে সুরিন্দর বাঁচতে পারে না। আইনে কোনো পাগল যদি কাউকে হত্যা করে তাহলে তাকে মাফ করা যায়, কিন্তু সুরিন্দর সাইকোপ্যাথ হলেও এইসব খুন সে করেছে সজ্ঞানে। সুরিন্দরের বিরুদ্ধে পায়েল, রিম্পা, রচনা, আরতি, দীপালী সহ আরো অনেক বাচ্চার খুনের, অপহরণের এবং ধর্ষণের 20টি মামলা দায়ের করা হয়। মুনিন্দাকে নিশারা খান মার্ডারের মামলা থেকে খালাস করে দেয়া হলেও পায়েলের মামলায় সে সুরিন্দরকে বাঁচানোর চেষ্টা করে এবং পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে তাকেও কারাদণ্ড দেওয়া হয়। সুরিন্দরের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে 4টিতে এখন পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মামলায় সুপ্রিম কোর্ট থেকে স্টে দেওয়া হয়েছে, বাকি মামলাগুলো অনেকদিন পর্যন্ত কোর্টে বিচারাধীন ছিল। সেগুলো শেষ হওয়ার আগেই সুরিন্দর কলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ তার অপরাধ এত জঘন্য ছিল যে বাকি মামলাগুলোর রায় হওয়া পর্যন্ত আদালত তাকে বাঁচিয়ে রাখতে চায় না। খুনের নেশা চড়ে গিয়েছিল সুরিন্দরের মাথায়, একের পর এক জঘন্য এবং ভয়ঙ্কর সব অপরাধ করে চলে সে। হয়তো নিজেও জানত না সে কি করছিল। মৃত্যুর আগ পর্যন্ত তার নিজের ভেতরকার জানোয়ার তাকে কুড়ে কুড়ে খেয়েছিল প্রতি মুহূর্তে। এই কেসে যেসব বাবা মায়ের নিষ্পাপ সন্তানরা নিজেদের জীবন হারিয়েছে তাদের সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। কুয়াশার মূল গল্পে যাওয়া আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য মাকসুদা রহমান মেঘদান। আসলে তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি। আপনি আছেন আজি সাবিনের সঙ্গে কুয়াশায়। কিছু অভিজ্ঞতা লেখা যায় না, শুধু অনুভব করতে হয়। আমরা যেমন আমাদের পূর্বসূরীদের কাছ থেকে শোনা ভূতের গল্পগুলোকে আজও মনে রেখেছি, তেমন হয়তো কেউ কেউ উপযুক্ত পরিবেশ পেলে অনুভবও করে। আসলে সমস্ত পুরনো অভিজ্ঞতাকে মানুষ পেছনে ফেলতে পারে যখন নিজে অলৌকিক কোনো কিছুর সামনে এসে দাঁড়ায়। সময় সেই অলৌকিকতাকে গল্প নাম দিলেও গল্পের অলৌকিকতা কিন্তু আজও শেষ হয়নি। তেমনই অলৌকিক আর অবিশ্বাস্য পুরনো কিছু গল্পের নতুন মোড়কে বাঁধা পড়া, বিস্ময় আর অদৃশ্য অথচ দৃশ্যমান যা কিছু তা নিয়েই আজকের গল্প। আসুন তাহলে আজকের কুয়াশার গল্পটার অন্তর্বৃত্তি দেখি।
এক্সকিউজ মি, আচ্ছা কটা বাজে একটু বলবেন কাইন্ডলি? আসলে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল, ব্যাটারি ট্যাটারি সব খুলে গেছে, টাইমটা একটু ঠিক করব।
একদম ঘড়ির কাঁটায় কাঁটায় টাইম বলতে পারবো না, তবে 9:30 থেকে 9:45 হবে। আমার ঘড়িটা বন্ধ, অভ্যাসবশত পড়েছে আর কি, তাছাড়া আমি মোবাইল ফোন ব্যবহার করি না। আপনি বরং
আপনি মানে আপনাকে ঠিক কোথায় যান? আরে তুই তুই অজয় না? কিরে এখানে এভাবে তুই হা করে তাকিয়ে আছিস যে? আমি সাব্বির, চিনতে পারছিস না? তোর লাঠি, মার্বেল, ঘুড়ি সব আমার কাছে রাখতি, ভূতের ভয় মনে আছে? কতদিন পর দেখা, কেমন আছিস, কি করছিস, কোথায় আছিস? তোর গোলালুটার চেহারা এমন হয়ে গেল কেন? কিরে সুগার টুগার আছে নাকি তোর?
দাঁড়া দাঁড়া, আরে একসঙ্গে এত প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না, একটা একটা করে দিচ্ছি। তা তুই এমন ভিলেনদের মতো দাড়ি গোঁফ রেখেছিস কেন? তোকে তো আমি চিনতেই পারিনি, তুই নিচ থেকে আমার না চিনলে সত্যি পাশ কেটে চলে যেতাম। অবশ্য সময় তো কম গড়ায়নি, আমার সুগার প্রেশার কিছুই নেই, আমি নিরোগ। তবে এখানে এই অজপাড়া গায়ে স্টেশনে এত রাতে তুই কি করছিস? এভাবে তোর সঙ্গে দেখা হয়ে যাবে আমি আসলে ভাবতেও পারিনি, তুই তো একদমই হারিয়ে গিয়েছিলি। আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কিভাবে? জায়গাটা চিনিস? এই স্টেশনে তোর পরিচিত কেউ আছে? কার কাছে এসেছিস?
না না, আমি এসেছি সম্পূর্ণ অন্য একটা কাজে, 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, অথচ দেখ অবস্থা। এই স্টেশনের নাম নাকি বিশকা, তা ট্রেনের কোন বগি তো শুনলাম লাইনের কোথায় নাকি পড়ে আছে, লাইন কখন খালি হবে তার ঠিক ঠিকানা নাই। তুই যাচ্ছিস কোন দিকে?
এই লাইনে তিনটা ট্রেনই বলতে গেলে লোকাল, ওদের আসা যাওয়ার টাইম টেবিল নেই। আমি কোনো দিকে যাচ্ছি না, এখানেই আছি। স্টেশনের পেছন দিয়ে মাইল তিনেক পরে আমার পিসির বাড়ি, ওখানেই থাকি। বলতে পারিস পিসির বাড়ি এখন আমার বাড়ি।
সেই কবে কলকাতায় পাড়ি জমালি, তারপর আর কোনো যোগাযোগই রইল না। তখন তো ওই এক চিঠি আর টেলিফোন ছাড়া আর কোনো মাধ্যমও ছিল না। এখন তো আধুনিক কত ব্যবস্থা হয়েছে। তা কি করছিস আজকাল? বিয়ে শাদী করেছিস নিশ্চয়ই, ছেলে মেয়ে কজন?
তেমন কিছুই করি না, পিসি মশার পয়সা দিন কাটাচ্ছে। আমি বিয়ে করিনি, মানে করা হয়নি আর কি। সেসব গল্প পরে শুনবি, আগে চল আমার সঙ্গে।
কিন্তু আমি তো যাবো আর দুটা স্টেশন পরে, আচানদিঘি বাড়িতে। ঠিকানাটা সেরকমই দেয়া।
আচানদিঘি বাড়ি মানে ওইখানে তোর কি? ওই বাড়িতে তো লোকজন থাকে না, পড়া বাড়ি। তাছাড়া তুই হয়তো জানিস না।
আমি জানি, তোর ওই তাছাড়া জাতীয় গল্পের খোঁজেই ওই বাড়ি আমার গন্তব্যস্থল।
কারণটা কি? মেয়েদের মতো হেয়ালি না করে সোজা সাপটা বলতো।
ব্যবসা বন্ধু, ব্যবসা, ভূতের ব্যবসা। এই তুই এখনো ভূতের গল্পে ভয় পাস?
কি কোনো কথা হবে না, তুই আমার সঙ্গে যাচ্ছিস, এটাই ফাইনাল। এবারে আমি চিনি, ব্যবস্থা করা যাবে।
কিন্তু দোস্ত,
চল তো এসব ভূতের ব্যবসা শিখে তুলে রাখ।
যাই হোক, তুই যেহেতু আচানদিঘি বাড়ি চিনিস, তাহলে তার প্রবলেমই রইল না। চল তোর পিসির বাড়িতেই যাওয়া যাক, কাল ভোরে বাকি কাজ। আজ রাতটা আমাদের স্যার নিখাত শৈশব স্মৃতির আড্ডাবাজিতেই কাটুক।
আগে আপনার ইচ্ছায় ভবিতব্য মশাই, চল চল।
কৃষ্ণপক্ষে ঘন কালো অন্ধকারে সরু টর্চে নিয়ন আলোর পাশাপাশি বেশ খানিকটা পথ হেঁটে স্টেশন পার হলো ওরা। তারপর রাইনে চড়লো দুই বন্ধু। ঠিক কত বছর পর ওদের আবার দেখা হলো তার দিন ক্ষণ মাস তারিখের কোনো হিসেব পাওয়া যায়নি। তবে সময় রেলগাড়িতে চড়ে দুজনেই প্রায় মধ্য বয়সে এসে থেকেছে। সাব্বির আর জয় প্রাইমারি স্কুলের বন্ধু। হঠাৎ করেই হারিয়ে যাওয়া কিছু মানুষ থাকে না, অজয় যাও সেরকম। অজয় দেখতে এখনো অবিকর ছোটবেলার মতোই রয়ে গেছে, শুধু যেন শরীরটা কেমন ভেঙে গেছে। যেতে যেতে কত কথা যে হলো। এদিকে সাব্বির রহমান হুট করে ঢাকার চাকরি ছেড়ে দিয়ে লেখালেখিতে যোগ দিয়েছে। সাব্বিরের ধারণা 9:05 ঘড়ির কাঁটায় জীবনকে আটকে ফেলার কোনো মানে নেই, তাই স্বেচ্ছায় চাকরিবিহীন নির্বাসন। তার চেয়েও অবাক ব্যাপার, সাব্বির পড়াশোনা করেছে সিরিয়াস সাবজেক্ট ফিজিক্সে, অথচ লেখালেখি করছে এমন এক বিষয় নিয়ে যে মেনে নেওয়া যায় না, একেবারে যাকে বলে যুক্তিতর্কের উল্টো পথে হাঁটা। সেই ছোটবেলা থেকে ভূত প্রেত আত্মা অশরীরী যুক্তিহীন গল্প এসব নিয়ে সাব্বিরের কেন জানি ভীষণ রকমের একটা কৌতূহল রয়েছে। এখানে লিখতে এসে যেন মগজের সেই সব কৌতূহল দুরন্ত হয়েছে আরো বেশি। সত্যি তো 10,000 কোটি নিউরনের 1.5 কেজি ওজনের এই মগজ বা মস্তিষ্ককে আমরা কিভাবে ব্যবহার করব তার স্বাধীনতা নিশ্চয়ই আমাদের আছে। অনেক কথাই হলো, কিন্তু অজয় নিজের সম্পর্কে তেমন কিছুই বলল না। কেমন যেন একটা এড়িয়ে যাওয়ার বাহানায় পড়ছিল সাব্বিরের। নিশ্চয় কোনো কারণ আছে এই ভেবে অজয়কে আর ব্যক্তিগত কোনো প্রশ্ন করেনি সাব্বির।
বাপরে কি ঝাঁকুনি, এতক্ষণ তো ভাবে যাচ্ছিলাম।
এইখান থেকে মাটির রাস্তা শুরু, এই তো আর কিছুক্ষণ চলে এসেছি প্রায়।
কি তখন থেকে বলছিস চলে এসেছি চলে এসেছি, অথচ পথ শেষই হচ্ছে না। কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? চারপাশে তো ঘন জঙ্গল রে। তুই আসলে অজয় তো নাকি? এবার সত্যি সত্যি আমি ভূতের পাল্লায় পড়েছি।
ভূতের ছাড়া কিছু ভাবতে পারিস না? আরে বোকা, প্রথমবার অপরিচিত রাস্তা এলে দূরত্বটা বেশি মনে হয়, অথচ রোজ যদি তুই যাতায়াত করিস দেখবি দূরত্বটা কমে গেছে।
না না, তুই বললি স্টেশন থেকে মাইল তিনেক পথ, এখন তো মনে হচ্ছে 4-5 মাইল অলরেডি চলে এসেছি। দেখি 10টা দে তো আমার হাতে।
টর্চ দিয়ে কি হবে?
তোর পা দেখবো ঠিকঠাক আছে কিনা, নাকি একটা পা উল্টে আছে। এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিস?
ধুস শালা, তুই পারিস। যদি তাই হয় তাহলে তো তোর পোয়া বারো, কষ্ট করে আর আচানদিঘি বাড়িতে যেতে হবে না। এই রাখো রাখো, না থাক মধুদা, তুমি ভেতরের গেটেই বরং চলে যাও।
এই তোদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই নাকি? এত অন্ধকার।
আছে, মনে হচ্ছে কারেন্ট নেই। জানিস প্রতিদিন সন্ধ্যার পর 1-1 টাইমে 2-3 ঘন্টা লোডশেডিং একদম রুটিন হয়ে গেছে। অবশ্য আমাদের বাড়ির ইলেকট্রিক বোর্ডেও কি যেন একটা সমস্যা হচ্ছে আজকাল, কয়েকবার সারালাম তবুও ডিস্টার্ব করছে। নিয়তি মাসি আবার গেল কোথায়? সন্ধ্যাবাতি দেয়নি নাকি?
আগে কথা আমি চলি তবে
যাও।
যাক, ভ্যানওয়ালা তাহলে বোবা নয়। এমন নিঃশব্দে সারাটা পথ হলো, আমি তো ভাবলাম বেটা বোবা।
আয়, এই তো বাতি এলো। নিয়তিমাসি, নিয়তিমাসি!
ওরে বাপ, এটা বাড়ি না রাজপ্রাসাদ?
দুটোই, তবে নিঃসঙ্গ। আমার পিসেমশাইয়ের পূর্বসূরীরা এ তল্লাটের জমিদার ছিলেন। উত্তরাধিকার সূত্রে পিসেমশাই শুধু রাজবাড়িটাই নয়, জমিদারি অনেক স্বভাবও পেয়েছিলেন।
তুই একা একা এত বড় বাড়িতে থাকিস, ভয় পাস না? ছোটবেলায় তো ভিতর ডিম ছিলি।
চল, দোতলার ঘরে তোর থাকার ব্যবস্থা করেছি।
মানে? করেছি মানে কি? আমি আসবো, তুই কি আগে থেকে জানতি?
এই বলতো, তুই সত্যি সত্যি লেখালেখি করিস নাকি সারাক্ষণই শুধু পাঠকদের প্রশ্ন করিস? চল বেটা, কথাটা মুখ ফসকে বলে ফেলেছি।
সময় গড়ালেও রাজবাড়ির ব্যাপার স্যাপারই বোধ হয় আলাদা। কেননা খেতে বসে মনে হচ্ছিল আয়েশি ভোজন। অদ্ভুত সুন্দর সব পেপরের চাকগোনা ছোট ছোট জলচৌকি, তার পাশে গাঢ় নীল মখমলের গদি। যদিও নীল রঙের ঔজ্জ্বল্য বেশ খানিকটা ফাটা পড়েছে, তবে কারুকাজের জলচৌকিতে আলপনার ময়ূর্যের দীপ দীপ এখন মিলে বসার দেখেছে। বিরল ডিজাইনের বড় বড় কাঁসার থালায় গরম গরম লুচি ভাজা আর চারপাশের ছোট ছোট বাতিতে ধোঁয়া ওঠা মজার মজার সব খাবার। অজয় বলে না দিলে অত নামই হয়তো জানত না সাপি। আলুর দম, বেগুন বাহার, সর্ষে কাজ করার বড়া, পাঁচমিশারি লাবড়া, লাউ বড়ির ঘন্ট, পটলের ঝোল, ডাল চচ্চড়ি, তেঁতুলের চাটনি, আরো কত কি। যেমন প্রচন্ড ক্ষুধা ছিল পেটে, তেমনি পেট পুরে খেয়ে নিল সাপি। একজন আছে নেপালি বাঁধা রান্নার ঠাকুর, নিয়নি দেবী। ভালো খাবারের পর যথারীতি ভালো ঘুম। এক ঘুমে রাত কামার বরাবরই ফোনে ওঠার অভ্যাসটা পেলেন, তাই বিছানা থেকে আটকে রাখতে পারল না। চারদিকে নানান পাখি চাটে দিচ্ছি, কি হলো ওদের? মাস খাবারের খরচা নিয়ে দাম্পত্য কলহ? মনে মনে হাসলো সাব্বির। মানুষ সত্যিই আছে, এত দূরে নিজের প্রকৃতির কাছে এসেও কোলাহল যেন সংসারের টানাফোড়েন কি মনে করিয়ে দেয়। বোধ হয় এটা মানুষের অভ্যেস বা মনের ভেতরকার অভ্যস্ততা। সে যাক, রাতের অন্ধকারে বাড়িটার কিছু চোখে পড়েনি। বারান্দায় এসে দাঁড়িয়ে সাব্বি দেখলো উঠোনে তুলসী মঞ্চে ঘুমটা দিয়ে একজন মহিলা পেছন ফিরে জল ঢালছে। নিশ্চয়ই রান্নারই লোক হবে। বাড়িটা বেশ, দুই পাশে টানা বারান্দা সহ বড় বড় সক্ষম। দোতলা বাড়ি হলেও উচ্চতা যেন তিনতলাকেও ছাড়িয়ে যাবে। বাড়িটা কাঠের এবং আশেপাশে ঘন জঙ্গল। সিনেমায় যেমনটা প্রয়োজন হয়, চিত্রনাট্যের জন্য ঠিক তেমন। প্রত্যেকটা দরজা জানালার রং ফ্যাকাশে সবুজ, তবুও চারপাশে সবুজ অরণ্যের সঙ্গে বাড়িতে মিলেমিশে একাকার হয়ে আছে। এবারে নাম হওয়া উচিত ছিল সবুজ বাড়ি বা অরণ্য বাড়ি, তবে বাড়িটার কোনো নাম নেই। এমনকি নেম প্লেটে বাঁধাই করা কোনো বাংলা তারিখ বা সালও নেই। লোহার ঢালাই দেয়া তিনটা বিবর্ণ সবুজ গেট পেরিয়েই তবে এই বিশাল বাড়ি উঠুন। উঠোনের মাঝখানে একটা বিশাল বড় আম গাছ। অদ্ভুত ভাবে আম গাছের দুই দিকের দুই ডালে মৌমাছির চাষ, অপূর্ব। এর চেয়ে অপূর্ব ভেতরে গেইটের দুই পাশে দুটো পুরনো তেঁতুল গাছ। তেঁতুল গাছ সাব্বির চেনে, ছোট ছোট হলুদ ফুলে গাছ দুইটা ফোটে, কি যে সুন্দর লাগছে। আচ্ছা, এই সিজনে তেঁতুল ফুল ফোটে নাকি? তেঁতুল ফুল তো সাধারণত জুলাই আগস্টে ফোটে। কি জানি, রাজবাড়ির হুকুম অমান্য করার সাহস হয়তো তেঁতুল গাছ দুটো নেই, তাই ফুল ফোটা বন্ধ হচ্ছে না।
উঠেছিস? না তো সেরেই তো বেরোবি। আমি মধুদাকে বলে দিয়েছি তোকে স্টেশনে নিয়ে আসাম দিকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করবে।
কেন, তুই যাবি না? তুই কি সবসময় গলায় রুমাল বেঁধে রাখিস?
এটা এবারের ঐতিহ্যবাহী রেশমি রুমাল। আমার একটু কাজ আছে রে, মানে আজ অমাবস্যা তো, আমার একটা বিশেষ পূজা আছে আজ রাতে। তাছাড়া রাতে আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। মানে
কি আমতা আমতা করছিস? পূজা বললি রাতে, তো এখন কি প্রবলেম? আমরা সন্ধ্যের মধ্যেই বা বিকেলের মধ্যেই চলে এলাম, ওসব আমি শুনছি না, তুইও যাচ্ছিস ব্যাস। তাছাড়া গতকাল তো প্রাণ খুলে তোর সঙ্গে আড্ডাই দেওয়া হলো না। আমার পরিকল্পনা তোকে শোনাবো, তোর সব কথা শুনবো যেতে যেতে, পরিশেষে আচান দিঘি বাড়িটার গল্প নিয়ে দুর্দান্ত স্টোরি বানাবো।
হঠাৎ তুই এসব আজগুবি গল্প, ভূত প্রেত আত্মা নিয়ে তো মাতামাতি করছিস কেন বলতো? সরি, ভুল বললাম, এই বাতিক তো তোর ছোটবেলারই। একবার যদি সত্যি সত্যি এসবের পাল্লায় পড়িস তাহলে বুঝবি।
এত চেষ্টা করেছি জানিস, কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু চোখেই পড়লো না। আমার ভীষণ ইচ্ছে ছিল, নিজের সত্যিকারের অভিজ্ঞতা নিয়ে কিছু লিখব। সবই তো এই ধার করা গল্প।
আচ্ছা সাব্বির, অশরীরী আত্মা বা প্রেতাত্মা এসবে তো বিশ্বাস আছে?
একেবারে যে নেই তা নয়, আবার বিশ্বাস করার মতন জোরালো কিছু নিজের চোখে হতে দেখলাম না আজ পর্যন্ত। যাকে আচান দিঘির বাড়ির গল্পটা জানিস?
হ্যাঁ জানবো না কেন, এটা কমন গল্প। আচান দিঘি থেকে বিয়ে বাড়ির সমস্ত বড় বড় হাড়ি পাতিল প্লেট বাটি মানে যাবতীয় খানাদানার যা যা লাগে আর কি সেসব উঠে আসতো। বিয়ের অনুষ্ঠান শেষ হলে সেসব আবার দিঘির পাড়ে দিয়ে আসতে হতো।
আমি তো শুনেছি হাড়িগুলো নাকি দামি সব ধাতু ছিল, কিছু কিছু জিনিস নাকি সোনারও ছিল।
হাড়ি পাতিল থালা গ্লাস কিসের ছিল জানি না, তবে চুরি যাওয়া পানদানিটা নাকি সত্যি সোনার ছিল। সোনার পানদানিটা এখন ওই গ্রামেই আছে তাই তো লোকে বলে। আর ওইটা চুরির পরে আচান দিঘি থেকে আর কোনোদিন বিয়ে বাড়ির হাড়ি পাতিল এসব উঠে আসেনি।
যদি পানদানিটা দেখতে পেতাম এক পাস নিজের চোখে, তাহলে এই ঘটনা দিয়ে দারুণ একটা স্টোরি বানাতে পারতাম।
তোর আফসোস দেখে সত্যি মায়া হচ্ছে, তবে আমি কিন্তু যাচ্ছি না।
তাহলে আর এত মায়া দেখিয়ে লাভ কি? নাকি পড়া বাড়ি বলে ভয় পাচ্ছিস? ভিতর দিন তোকে আমি চিনি না, পুজোটা আসলে একটা বাহানা, তুই ভয় পাচ্ছিস।
ভয়ের সঙ্গেই তো আমার বসবাস, ভয়কে কি আর এড়াতে পারবো জীবনে?
ফিলোসফারদের মতন কথা বলছিস যে, ভূত তো চোখে পড়েছে নাকি দু একটা?
বাদ দে চল খাবার ঘরে, ভূত পেট ছাড়ার গল্প নেই তো?
আছে তো জীবনের গল্প, সে গল্পে কোনো রহস্য নেই, আছে কেবল অভিযোগের দুর্ভেদ্য পাহাড়। সেই জন্যই তো আমি যাযাবর।
যাযাবরের জীবনটাই বা মন্দ কি, এক জায়গায় তার বন্দি থাকতে হয় না?
ধর ভীষণ বিরক্ত লাগছে, অযথা এতদূর কষ্ট করে গেলাম, কেউ কিছু বলতে পারে না, এক একজন এক এক গল্প বলে, উল্টা যেন আমার কাছ থেকে গল্পটা শুনে নিচ্ছে। আচ্ছা তুই কত বছর আগে এখানে গেছিস বলতো?
অনেকদিন আগে গিয়েছিলাম।
তাই বাড়িঘরের অবস্থাও শোচনীয়, তার চেয়ে বড় কথা আচান দিঘির এক পাশে বালি ফেলে তার উপর স্থানীয় লোকজন চীনা বাদামের চাষ করেছে। ভাবা যায়, অথচ যার কাছে আমি আচান দিঘির গল্পটা শুনেছিলাম তিনি এমন লোভনীয় ভাবে বললেন যে বিশ্বাস করেছিলাম, এবং বিশ্বাস করে এত দূর চলে এলাম।
হয়েছে আর গজগজ করিস না তো, কবি সাহিত্যিকদের অসীম ধৈর্য রাখতে হয়, তা না হলে অন্যরা কেউ তোর গল্প বা চিন্তাধারাকে ধৈর্য নিয়ে পড়বে না।
তোর পুজো শেষ ওই মেয়েটিকে?
হ্যাঁ শেষ, সূর্য ডোবার পরপরই পূজা হয়ে গেছে। মেয়েটি মানে কার কথা বলছিস?
দোতলায় সিঁড়ি দিয়ে উঠতেই তো দেখলাম একটা মেয়ে বারান্দা দিয়ে হেঁটে হেঁটে শেষ মাথার ঘরটাতে ঢুকে গেল। আজ ভোরেও মনে হয় ওকেই দেখেছিলাম আমি।
না না কাউকে তুই দেখিসনি, ভুল দেখেছিস, এ বাড়িতে রান্নার ঠাকুর মানে নিয়তি মাসি ছাড়া আর কোনো মেয়ে নেই।
তাহলে তাকেই দেখেছি বোধ হয়,
কিন্তু উনি তো দোতলায় এই সময় আসবে না। তুই সত্যি কি কাউকে দেখেছিস নাকি? আমি কি তখন ঠাকুর ঘরে ছিলাম? সত্যি কেউ ছিল দোতলায়?
আমি তোর সঙ্গে অযথা মিথ্যে কথা বলতে যাবো কেন, তাছাড়া ভূত নিশ্চয়ই দেখিনি। তুই কি মহিলা ভূত চুত পাচ্ছিস নাকি? অবশ্য এত বড় বাড়িতে দু একটা ভূত থাকবেই, ভূত প্রেত পোষার জন্য এর চেয়ে উপযুক্ত পরিবেশ আর নেই বোধ হয়।
তোর কি কালই যেতে হবে? থাক না আর কটা দিন।
না রে ঢাকায় জরুরি একটা কাজ আছে, দেখি কাজ টাজ গুছিয়ে তোর এখানে চলে আসবো কিছুদিনের জন্য, নির্জন রাজবাড়িতে বসে লেখালেখি করব। দারুণ আইডিয়া এসেছে মাথায়, আসলে লেখালেখির জন্য পরিবেশ একটা দারুণ পাইট। এ কি তোর চোখ এমন টকটকে লাল হয়ে আছে কেন, শরীর খারাপ নাকি তোর?
না না শরীর ঠিক আছে, পুজোর আগে পুকুরে ডুব দিয়ে স্নান করলাম তো তাই চোখ লাল হয়ে আছে বোধ হয়। তুই একটু রেস্ট নে, চা খাবি তো?
পুকুরটা তো দেখা হয়নি। হ্যাঁ তোর নিয়তি মাসিকে বল শুধু গরম পানি দিতে, আমার সঙ্গে গ্রিন টির ব্যাগ আছে, গ্রিন টি চলুক, শরীরটাও বেশ ম্যাচ ম্যাচ করছে। তোর গ্রিন টি চলবে তো?
আজ আমি আর কিছুই খাবো না, আমি উপোস করছি।
ও আচ্ছা, তুই কি প্রায় উপোস করিস নাকি? এই জন্যই তো রোগা হয়ে গেছিস, ছোটবেলায় যা নাদুস নুদুস ছিলি তোকে দেখে টসটসে আঙ্গুরের বিবর্তন কিসমিস মনে হচ্ছে। উপোস করিস ভালো কথা, ঠিকঠাক খাওয়া দাওয়াটা করিস, শরীরটা দেখেছিস?
যারা লেখালেখি করেন তাদের নাকি অসীম ধৈর্য রাখতে হয়, অথচ সাব্বিরের বেলায় ধৈর্য শব্দটা যথার্থ প্রয়োগ নেই, খুব অল্পতে সাব্বির বিরক্ত হয়ে যায়, যখন যা চাই তা না পেলে এক দণ্ড শান্তি হয় না। নিজের স্বভাবের এই অস্থির আচরণের জন্য সব থেকেও সাব্বিরের যেন কিছুই নেই। অভিযোগের পাহাড় সামনে রেখে একমাত্র মেয়েকে নিয়ে সাব্বিরের স্ত্রী ক্যানাডা ফেরে। দেশে আসে অতিথি পাখির মতো বাড়াবে, নিজের দেশ ছেড়ে সাপে বিদেশে থাকতে পারবে না বলে তার এই লেখালেখি আর পুরোপুরি জীবন রেখে যান। একটা অনলাইন পত্রিকায় নিয়মিত সাবির অদ্ভুত সব বিষয় নিয়ে গল্প লিখছে এবং এর কাজে সে ভীষণ আনন্দও পাচ্ছে। চাকরির মতো মাস শেষে পকেট খুঁজতে টাকা না পেলেও লেখাটা পড়ে সবাই যখন অসংখ্য লাইক দেয়, কমেন্টস করে, তখন মন ভর্তি আনন্দ জীবনের নিঃসঙ্গতাকে পেছনে ফেলে বেঁচে থাকাটাকে অর্থবহ করে তোলে। শৈশবের সঙ্গে গল্পগুলি পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে গল্প নিয়ে নিজের মতো করে বলার চেষ্টা করে সাবির। সব জায়গায় যে সবসময় গল্প পাওয়া যায় তাও নয়, এই যেমন আজকের কথাই ধরা যাক না, আজান দিঘি বলে যে টোলপার গল্প শুনেছিল তাতে একেবারে শূন্য হারি, দুই একজন ছাড়া বাকি সবাই একই কথা বারবার বলছে বিভিন্ন কায়দায়, মেজাজটাই বিগড়ে গেল, এতদূর আশা দেয় দিদি, তার উপরে যোগাযোগ ব্যবহারের যে ছিঁড়ি। তবে একটা লাভ হয়েছে, অজয়ের সঙ্গে হুট করে দেখা হওয়াটা, এবার ঘটা করে এসে কবিনোর পিসেমশাই রাজমহলে থাকতে হবে। মাথায় যে আইডিয়া আছে মন বলছে নিশ্চয়ই এখানে এসে দারুণ একটা গল্পের জন্ম। এসব ভাবতে ভাবতে কাঁসার গ্লাস ভর্তি গরম দুধ এক চুমুকে খেয়ে নিল সামনে, তারপর সোজা বিছানায়। সারাদিনের ক্লান্তির শরীর মাথায় বার্তা পাঠাচ্ছে যে এবার চোখ বন্ধ কর, ঘুম যেন দু চোখের পাতায় জোয়ারের পানির মতো এসে গেছে। আজকটা গভীর ঘুম থেকে উঠে মানুষ কেমন যেন দিশেহারা ভাব করে, সাব্বিরেরও তাই হচ্ছে। কিসের জন্য একটা বিক্ষুটে শব্দ হচ্ছে ওই পাশের ঘরে, কিসের শব্দ এটা, নাকি অজয়ের ঘরে হচ্ছে এমন শব্দ? কাঠের বারান্দায় কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে, যে টানছে তার পায়ের আওয়াজ বলে দিচ্ছে সে ভীষণ ক্লান্ত এবং পরিশ্রান্ত।
কে কে ওখানে কথা বলছেন না কেন? আরে শব্দটা তো অজয়ের পাশের ঘরে হচ্ছে। হ্যাঁ তাই তো,
সে যদি আমাকে মেরে ফেল, দড়িটা কেটে দাও আর বাঁচি না।
আমি তো চাই তুমি মরে যাও, সবাই চাই, কিন্তু কি করবো বলো, তুমি মরে গেলে আমি একা হয়ে যাবো যে। শরীরে কষ্ট হয় বুঝি, মনে কষ্ট হয় না? মনে পড়ে না সেদিনটা যেদিন আমি কষ্ট পেয়েছিলাম এই শরীরে এই মনে?
ভীষণ কষ্ট হচ্ছে,
কষ্ট হয়
তুমি সরে যাও, তুমি সরে যাও এখান থেকে, আমি মধুটাকে ডেকে নিয়ে আসছি, ওখানে কেনে দেবে, নিশ্চয় দেবে।
সে তোকে এই ফাঁসির মঞ্চে মেরে ফেলে দিয়ে যাবে, সারা জীবনে এর জন্য বন্দী হয়ে যাবে এই বাড়িতে, কেউ আসবে না, কেউ আসবে না তোকে মারতে। আমি তোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এইভাবে ঝুলিয়ে প্রতিদাতে শাস্তি দেব।
অজয়, এই অজয় তোকে কোন, তুই এমন করছিস কেন? এত রাতে কার সঙ্গে এভাবে কথা বলছিস? দরজা খোলো, যায় দরজা খোল। কি হয়েছে তোর, কি হয়েছে? অজয়, অজয় কথা বলছিস না কেন? অজয়, মাই গুডনেস, কি হলো, কি করব এখন? নিয়তিবাসী, নিয়তিবাসী
আমাকে এখান থেকে নামিয়ে দেবে
কিভাবে? তোকে ছেড়ে দিয়েই তো কোন দিক থেকে দড়িটা কাটবো, কি দিয়ে কাটবো বলতো? কিছুই বুঝতে পারছি না আমি।
আমাকে ছেড়ে দে,
তোকে ছেড়ে আমি যাবো না, আমি ধরে রাখবো।
আমার কিচ্ছু হবে না, আমি পুরো ঘোরা।
অজয়, অজয় ঠিক আছিস তুই? ও মাই গড, এখানে একটা মারাত্মক অঘটন ঘটে যেত। আমি যদি এখানে না আসতাম তাহলে কি হতো? আই ডোন্ট নো, আই ডোন্ট নো।
কিছুই হতো না রে, সব ঠিক হয়ে যেত, শুধু আমার শরীরের যন্ত্রণাটা বাড়ত।
কি করতে যাচ্ছি রে বলতো? আর এই ঘরটাতে আলো এত কম কেন? আর এটা কি, আমি তো বুঝতে পারছি না, মানে কি এসবের? মাথা ঠিক আছে তোর? এই বয়সে এসব পাগলামি কেউ করে? আর একটু হলে তো মনে ভূত হয়ে যেতি। চল ঘরে চল, আস্তে আমাকে ধর, পারবি?
এসব নিয়ে প্রশ্ন করিস না সাব্বির, কি আজই এই বাড়ি ছেড়ে চলে যা।
সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আগে ঘরে চল রেস নে। এসব নাটকের কি মানে সবটা জানবো শুনবো, তারপর আমি যাব। বুড়ো বয়সে তোর এমন অদ্ভুত আচরণ আমার কাছে ঠিক লাগছে না।
আমার ভয়ঙ্কর একটা মনের রোগ হয়েছে, তোকে বলেছি না আমি নিরোগ, আসলে আমার রোগটা হচ্ছে আতঙ্ক।
আতঙ্ক মানে কি বলছিস? আর এই জিনিসটা এখনো অক্ষত রেখেছিস কেন? এমনটা কেউ করে? কিসের আতঙ্ক তোর?
মরতে না পারার আতঙ্ক।
হোয়াট,
এত ভয়ানক কোন দৃশ্য সাব্বির চোখ দেখবে তা যেমন ও ভাবিনি, তেমন এত বছরের লেখালেখি জীবনে সে নিজেও এমন একটা দৃশ্য কোনোদিন কল্পনাও করতে পারেনি পর্যন্ত। ভাবলে গা এখনো কাঁটা দিচ্ছে, একেবারে জমি মানুষে টানাটানি। তাছাড়া এই বাড়ির এতগুলো ঘরের মধ্যে এমন একটা ঘর যে থাকতে পারে সাব্বিরের কাছে তা অবিশ্বাস্য। গতকাল সারাদিনের ব্যস্ততায় বাড়িটা ঘুরে দেখা হয়নি, রীতিমতো মঞ্চ করে ফাঁসি দেওয়ার সমস্ত ব্যবস্থা করে। পাশে করে এমন একটা ফাঁসির মঞ্চ নিয়ে অজয় ঘুমায় কিভাবে কে জানে? আচ্ছা, অজয় কি প্রায় এমন গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে? তা না হলে গলায় সবসময় কাপড়টা বেঁধে রাখে কেন? বন্ধ দরজার এপাশ থেকে সাব্বির স্পষ্ট যে মহিলার গলা পেয়েছে, অথচ ঘরের ভেতরে তো কোনো মহিলা ছিল না। সত্যি সত্যি তবে কোনো ভৌতিক ব্যাপার? না না, তা হবে কেন, ভৌতিক ব্যাপার থাকলে অজয় এতদিন একা একা এই বাড়িতে থাকতো না নিশ্চয়ই। এমন হতে পারে কি ফাঁসির মঞ্চ করা হয়েছে বলে আসলে অজয়ের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, আর তাই ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছে? এখনো কেন এসেছে এ বাড়িতে ফাঁসির মঞ্চটা? এই বিষয়টা নিয়ে ধীর স্থির হয়ে অজয়ের সাথে কথা বলতে হবে, মহিলা সম্পর্কেও জানতে হবে। তবে আজই আগবাড়ি কিছু বলবে না, দেখা যাক অজয় কতটা প্রাণ খুলে এর সঙ্গে কথা বলে। কি এমন ঘটনা ঘটলো যে হুট করে অজয় একেবারে আত্মহত্যা করার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল? তাও আবার সাব্বির এ বাড়িতে থাকা সত্ত্বেও? এই গল্পের রহস্যের মূলটা খুঁজতে হবে। কি জানি আবার এমনও হতে পারে একা থাকতে থাকতে মানসিক ভাবে বিকার বস্তু হয়ে যাচ্ছে অজয়। সাব্বির নিজে লেখালেখি করে বলে হয়তো হাজারটা গল্প মাথায় এসে ফিল করছে।
সাব্বির, তোর যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি, মুদ্রা আসবে ঘন্টাখানেক পরে, ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে, দুপুর তিনটায় ট্রেন, তুই তৈরি হয়ে নে, আমি একটু বাইরে যাচ্ছি, তোর সঙ্গে আর দেখা হবে না।
এ কি, আমাকে তুই কোনো কথাই বলতে দিচ্ছিস না? গত রাতের ব্যাপারটা নিয়ে তোর সঙ্গে একটু বসতে চেয়েছিলাম।
গত রাতের কোন ব্যাপারটা?
তুই কি আমার সঙ্গে আর কি করছিস? তুই কি বুঝতে পারছিস না কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত আমি যদি ঠিক সময় মতো না পৌঁছাতাম?
যা দেখেছিস ভুলে যা, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না।
মানে কথা বলতে চাই না মানে কি? তোকে একটা প্রবলেমের মধ্যে ফেলে রেখে আমি চলে যাব?
হ্যাঁ, দুই দিনের জন্য এসেছিস, এবার চলে যা।
তুই কি আমাকে ইচ্ছে করে তাড়াতে চাইছিস?
যেটা ভাবলে তোর সুবিধা হয় সেটাই ভেবে নে, আমি তো তোর ভাবনার উপর জোর খাটাতে পারবো না, আমি বেরোচ্ছি।
দাঁড়াও যায়, তোর আচরণ আমার কাছে অন্যরকম লাগছে, কারণটা কি আমি সত্যি জানতে পারি? মানে সে অধিকার কি আমার আছে?
কোনো কারণ নেই, আমি এমন
না। তুই এমন না, ইনফ্যাক্ট গতকাল পর্যন্ত এমনটা ছিলি না। হুট করে গত রাতের ব্যাপারটা সামনে আসাতে তোর এই পরিবর্তন, আমি বোধহয় বুঝতে পারছি আসলে কারণটা কি।
আসল কারণ?
হ্যাঁ, তুই এড়িয়ে গেলেও গত রাতে তোর ঘরে আমি একটা মেয়ের গলা শুনতে পেয়েছি। তার মানে মেয়ে ঘটিতে কোনো বিষয় নিশ্চয়ই আছে, সেজন্যই আমাকে এড়াতে চাইছিস তুই। এত বড় নির্জন বাড়িতে তুই সত্যি সত্যি চিরকুমার জীবনযাপন করছিস না সেটা আমার কাছে এখন পরিষ্কার।
মেয়েটার গলা শুধু শুনেছিস বলছিস? ওর সঙ্গে তো তোর দেখাও হয়েছে।
তার মানে এতক্ষণে ঝোলা থেকে বেড়াল বের হচ্ছে।
সাব্বির, সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যায় না, তুই ফিরে যা।
আমাকে তুই অপমান করছিস?
হ্যাঁ করছি, তোর ভালোর জন্য করছি।
আমার ভালো?
তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি।
দাঁড়াও যায়, আই সেড স্টপ।
কুয়াশা, কুয়াশা,
আজকে খবর আমি দেখেছি সাব্বির তার ছোটবেলার বন্ধু অজয় তাদের গ্রামের রাজবাড়ি আছে, পুরনো বাড়ি আছে, সেখানে বেড়াতে গেছে। সেখানে সেখানে একটা অদ্ভুত ঘর আছে যেখানে একটি হাসির মঞ্চ আছে। সেটা নিয়ে ঘটনা আমি বেশি কিছু বলবো না, কারণ আজকের গল্পটি অনেক দীর্ঘ, অনেক লম্বা গল্প। আসুন তাহলে, প্রথম পর্ব শেষ হয়ে গেছে, আপনি অনেকখানি জেনে গেছেন এর মধ্যে, কিন্তু রহস্য কিন্তু কোনো কিনারা হয়নি। আসুন তাহলে দেখি দ্বিতীয় পর্বে রহস্যের কোনো মূল কিনারা হয় কিনা। আসুন শুরু করছি তাহলে দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি সূর্যের কুয়াশায়। বিশ্ব রেডিওতে সঙ্গে আছি সাথে সাব্বির হতভম্ব। কি হলো অজয়, হুট করে এক রাতের মধ্যে এখন অপ্রীতিকর একটা ঘটনার সামনে পড়বে সাব্বির আশাই করে। এত পরিবর্তন অজয়, কি এমন ঘটনা আড়াল করতে চাইছি? ও সব কেমন গোলমেলে লাগছে। তবে কি আত্মহত্যা করার বিষয়টার পেছনে ওই মেয়েটারই হাত আছে, নাকি আরো গভীর ষড়যন্ত্রের নকশা রয়েছে যা অজয় বুঝতে পারছে না? আচ্ছা যা ইচ্ছে তাই হোক না কেন, সেসব ভেবে সাব্বিরের কি লাভ? যেভাবে সাব্বিরকে অপমান করলো অজয়, তারপর তো এখানে থাকার কোনো মানেই হয় না। যেতে আসেনিও অজয় নিজে ওকে নিয়ে এসেছিল বাড়ি বয়ে নিয়ে এসে অতিথিকে অপমান করা। ও ভেবেছেটা কি, একা একা এত বড় রাজবাড়িতে থেকেও ওর মন অহংকারে ভরে উঠেছে। থাক না, ওর হয়তো দাম্ভিকতা নিয়ে কে আসছে ওর এই অজপাড়াগায়ের জঙ্গলি রাজমহলে, ফালতু যত্ত সব। ভেতরে ভেতরে সাব্বির কষ্ট পেল এবং অপমানটা হজম করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বের হওয়ার সময় কাউকে দেখতে পেল না। নিয়তি মাসি বলে যে রান্নার ঠাকুর তার সঙ্গে পর্যন্ত দেখা হয়নি, সত্যি বাড়িটা একদম নিঃসঙ্গ। অজয় বেরিয়ে গেছে, এত বড় বাড়ির কোনো ঘরেই তালা দেয়া হয়। এইভাবে ফেলে রেখে অজয় বাইরে চলে যায়, বাড়িটার প্রতি মায়নেই নাকি? যাক, ওর বাড়ি ও কিভাবে মেনটেন করবে সেটা ওর ভাবনা, সাব্বিরের ভাবনা নয়। সত্যি এ যাত্রায় সাব্বিরের ভালো শিক্ষি হল। কাছে সিঁড়ি বেয়ে নিচতলায় নামতেই সাব্বির দেখে একজন বয়স্ক ভদ্রমহিলা পাট ভাঙা সাদা থান পরে জড়ো সড়ো হয়ে সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে আছে, যেন সাব্বিরের জন্যই অপেক্ষা করছিল। ঘোমটার আড়াল থেকে যেটুকু ওনাকে দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে উনি একসময় অপূর্ব রূপবতী ছিলেন। এই বয়স ও গায়ের রঙের আভা যেন ঠিকরে বেরোচ্ছে, শরীর থেকে তীব্র ন্যাফ্রিনের গন্ধ আসছে। নিশ্চয়ই সাদা থানটা বাক্সে তোলা ছিল। সাব্বির একটু দাঁড়ালো, উনি নিয়তি মাসে কিনা জিজ্ঞেস করার আগে ভদ্রমহিলা অনুনয় করে বললেন, বাবু আপনি যাবেন না।
আপনি অজয়ের রান্নার ঠাকুর নিয়তি মাসি, তাই না? আপনার রান্নার হাত চমৎকার, প্রত্যেকটা খাবার সমান মুখরোচক। আপনাকে ধন্যবাদ এত ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্য।
বাবু আপনি এই বাড়িতে আরো কিছুদিন থেকে যান, আমার একান্ত অনুরোধ।
দেখুন আমি একটা কাজে এসেছিলাম, আমার কাজটা শেষ তাই যেতে হবে, অন্য সময় এসে বেশ কিছুদিন বেড়াবো।
অজয় বাবুর কথা মনে রাগ নিয়ে চলে যাবেন না বাবু, ছোট বাবুর কোনো দোষ নেই, সব দোষ আমার। দুধের গ্লাসে ঘুমের ওষুধ দেওয়ার কথা ছিল, আমি দিতে ভুলে গেছি, তাই আপনি সবটা দেখে ফেলেছেন। ছোটবাবু একজন অসুস্থ মানুষ, উনার ভালো ডাক্তারের চিকিৎসা প্রয়োজন। চোখের সামনে ছেলেটা আস্তে আস্তে মরে যাচ্ছে বাবু, অমাবস্যা শুরু হলেই তার রোগটা বাড়ে।
ঘুমের ওষুধ মানে কি এসবের, কি চাইছেন আপনারা? অসুস্থ মানে দিব্যি ভালো আছে, সজ্ঞানে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। আমাকে তো ওর অসুস্থতার কথা কিছু বললো না। অতিথিকে ঘুমের ওষুধ খাওয়ানোটা কত বড় অন্যায় আপনি জানেন?
এই অন্যায় বুদ্ধি আমার, আপনার বন্ধুর নয়। ছোটবাবুর আতঙ্ক রোগ আছে, ওনাকে আপনি সঙ্গে করে শহরে নিয়ে যান, এই বাড়ি থেকে বের করেন তাদের।
দেখুন, কেউ যদি আতঙ্ক নিয়ে বাঁচতে চায় সেটা তার ব্যাপার, সে যথেষ্ট জ্ঞানী, হুট করে আমি তো তার জীবনে ঢুকে যেতে পারি না। তাছাড়া সে সুযোগও সে আমাকে দেবেন। যাকে আমি আসি, আমার ট্রেন ধরতে হবে।
অজয়বাবুর গলার রুমালটা কখনো খুলে দেখেছেন আপনি?
না, কেন বলুন তো, খেয়াল করিনি তো সেভাবে। ধসির মঞ্চ ঘরে তো খুব কম আলো, কিছুই তেমন স্পষ্টভাবে দেখা যায় না। অবশ্য আমি দেখতে চাইও না।
আপনি আর কটা দিন এ বাড়িতে থাকুন, হাত জোর করছি, অনেক কিছু জানতে পারবেন।
অনেক কিছু জানার কোনো আগ্রহ বা ইচ্ছে কোনোটাই আপাতত আমার নেই। আসছি।
তাহলে আপনার বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।
নিয়তি দেবী, আপনার স্পর্ধা আমাকে বিস্মিত করছে।
ক্ষমা করবেন, অনেক কষ্টে কথাটা বলেছি।
আপনার সাথে আপনার দেখা হয় না, ভালোই হয়েছে। আপনার সাথে খুব ঝগড়া হয়েছে না?
সেদিন তো তুমি একটা কথা বলো, আজ একবারই এত কথা বলছো যে?
আমি ছোট কর্তারে খুব ভয় পাই, ওনার মাথার মারাত্মক দোষ আছে। দোষ মাথায় ঢুকলে পিছনে টুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ রক্তের মতো লাল কইরা তারপর ঠাকুর ঘরে গিয়া মন্ত্র পড়ে।
কি বলতে চাইছো তুমি, পুরোপুরি বলো, তা না হলে ওই দিনের মতন নিঃশব্দে স্টেশনে নিয়ে যাও, কোনো কথা বলবে না।
উনি মানে আপনার দোস্ত এই বাড়িতে বন্দি হইয়া আছে, মরণ ছাড়া তার মুক্তি নাই, কিন্তু মরতেও পারবো না।
আবার ভনিতা করছো, মাঝখান থেকে কথা না বলে মূল সমস্যাটা বলো ঝটপট।
যখন কর্তা আর পারে না তখনই বাড়ি থেকে বাইর হয়, পালাইতে চায় কিন্তু কোথাও যাইতে পারে না। সারাদিন ঘুইরা ঘাইরা রাত 10টার সময় স্টেশনে গিয়া হাঁটাহাঁটি করে, তারপর আমি গিয়া তারে বাড়িতে নিয়ে আসি। অবশ্য নিয়তি দেবীর জন্যই করি কাজটা, বেতনের বাইরে সে আমার ভালো টাকা পয়সা দেয়।
পালাতে চায় কেন?
ওই বাড়িতে নানান খারাপ আত্মা বাস করে, ওইসব আত্মার আদি ঠিকানা এ বাড়ি। ছোট কর্তারে সব সময় আতঙ্কের মধ্যে রাখে।
আত্মা দেখেছো কখনো?
জানি তো আপনারা শহরের মানুষরা আত্মা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু ওইসব আত্মাগত আর দোষ নাই, দোষ আপনার দোস্ত, সে বাড়ির ফাঁসির ঘরে মানুষ মারছে।
কি বাজে বকছো, এসব তোমায় কে বলেছে?
কেন, নিয়তি দেবীরা দেখেন নাই? ওই বাড়িতে রান্ধে সে আমার জ্যাঠার কেমন জানি আত্মীয় হয়, তার কাছ থেকেই সব খবর পাই।
যে নিজের বাড়িতে বসে ঘুম করছে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে, বাজে কথা বলার জায়গা পেলে না।
পুলিশ আর কি করব, পুলিশ তাগো কি না গোলাম, মানুষ বাইরাই তো সে আতঙ্ক রোগে পড়ছে। এই রোগ পুলিশের ডান্ডা থেকেও শক্ত জিনিস, এখন তো আবার নিজেই যায় ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়া মরতে, কিন্তু পারে না, সারা রাত জিল্লা থাকে, সকালে আদমরা হইয়া বিছানায় পড়ে। নিয়তি দেবী সেবা যত্ন কইরা ভালো করে।
নিয়তি দেবী তো এই বাড়িতে আরো কিছুদিন থাকতে বলেছিল, অজয়ের ডাক্তারি চিকিৎসা করাতে চায়।
কোনো ডাক্তারের চিকিৎসা দিতে পারে না, উল্টা ফাঁসিতে লজ্জায় মরবো আর কি, বললেও এই কাজ করবেন না। কৈলাসা হামাখায় এইসব ঝামেলায় পড়বেন কেন? ফাঁসির ঘরে জীবন শেষ করতে চান? জীবনটার দাম নাই ভাবছেন? দাম আছে, ভগবানের দেওয়া এই জীবনটা অনেক দামি।
তোমার ছোট কর্তা এ বাড়ির ফাঁসির মঞ্চটা ভেঙে ফেলে না কেন? অথচ একটা বাজে জিনিস পাশের ঘরে যত্ন করে নিয়ে বসে আছে, তা ওর তো আতঙ্ক হবেই, তার উপর এত বড় বাড়িতে থাকে একদম একা একা, তুমি থাকতে পারো না রাতে?
এই পুরানা ফাঁসির মঞ্চ ভাঙনের ক্ষমতা কোনো মানছেন নাই, আমারে অনেক টাকা টোপ দিছিল তো, আমি নিয়তি দেবীর কাছে সব কাহিনী শুনি না, রাজি হয় নাই, ছোট কর্তার সব কাজ করি কিন্তু রাইতে ওই বাড়িতে ঘুমাই না।
নিয়তি দেবী থাকতে আবার ভয় কি, নাকি আরো বেশি টাকা পাওয়ার আশায় এত লোভনীয় টোপটা হাতে রেখেছ? হ্যাঁ, কোনটা?
টাকার সে স্বাধীন জীবন ভালো, স্বাধীনতা না থাকলে পয়সা থেকে লাভ আছে? ওই বাড়িতে গিয়া বন্দি হওয়ার শখ আমার নাই, আপনার সামান্য মিথ্যা বলছি, আমি প্রথম প্রথম বেশ কিছুদিন আছিলাম, ওই বাড়ির নিচতলার শেষ ঘরটাতে। কিন্তু রাইত বিরাইতে যেসব ঘটনা চোখে পড়ছে, আমার আর সাহসে কুলায় নাই, পালা যাইছি।
এই না বললে ছোট কর্তাকে ভয় পাও? তাহলে পালানোর সাহসটা পেলে কোথায়?
আগে তো এত ভয় পাইতাম না, ধরেন গিয়া বন্ধুর মতোই তার সাথে চলাচল করতাম। কিন্তু ওই ভুলডার পর থেকা তারে জমের মতো দাঁড়াই। নিয়তি দেবী তারে বইলা কইয়া আমার এইবারের মতো মাফ করছে। দ্বিতীয়বার ভুল হইলে আর মাফ নাই। সুজা ফাঁসির তরিত, স্টেশনে আইসা পড়ছি, নামেন।
এই ধানগাড়ি ছোট কর্তা কিনে দিয়েছে।
স্টেশন থেকে তারে রাইতে বাড়িতে নিয়ে আসতে হয়। সব দিন ধ্যান পাওয়া যায় না, তাই এই ব্যবস্থা।
যে তোমাকে ক্ষমা করে দিয়ে রুটি রুজির ব্যবস্থা করে দিল, তার সম্পর্কে সমস্ত গোপন কথা তুমি আমাকে বললে। তুমি তো মানুষ সুবিধার নয়। তোমার যে তোমার ওই যে আত্মীয় আছে না নিয়তি দেবী, অনেক বেশি বিশ্বস্ত।
আপনি আমার ভুল বুঝলেন কর্তা। আসলে অনেক দিন পর নতুন মানুষ পাইয়া ওনের কথাগুলো বইলা ফেলাইছি, আপন মনে কইরাই বলছি। এতে আমার কোনো স্বার্থ নাই। আপনি এইসব শুই না তো আর আমার টাকা দিবেন না।
আমি যদি এসব অজয়কে জিজ্ঞেস করি,
যে আপনারে অপমান করিয়া বাড়ির থেকে তাড়াইয়া দিল, তার কাছে আবার যাইবে? আপনার ইজ্জত নাই?
তুমি মধু লোকটা বেশ গড়বড়ে।
আপনারে আর একখান গোপন খবর দেয় তাইলেই বুঝবেন আমি কম দুঃখে এইসব কথা আপনার কই নাই। আপনি দোস্ত মানে আমার ছোট কর্তা। আমার একদিন বলছে তারে যেন ওই ফাঁসির মঞ্চে নিয়া ফাঁসি দেয়া দিই, অনেক টাকা দিব আমারে।
কি বলছো তুমি?
এই কথা শোনানোর পর আমি আর কোনোদিন তার লগে উজাই নাই। সে একজন ডেঞ্জারাস পাবলিক, খালি টাকার জোরে এখনো এই কমলাটি চলতেছে। আরো অনেক বেশি গোপন খবর জানে আমাকে নিয়ে আসতে দেবে।
আরো গোপন খবর?
যে লোকটাকে সাব্বির প্রথমবার বোকা ভেবেছিল, সে লোকই সারা রাত বকবক করে ওর মাথা ধরিয়ে দিয়েছে। আশ্চর্য, একই মানুষের কত বিচিত্র রূপ হয়। উফ, তবে একটা বিষয় পরিষ্কার, অজয় এবং অজয় বাড়িতে রহস্য গল্প আছে। নিয়তি দেবীর কথাবার্তায় বেশি ধোঁয়াটে ভাব। তিনি বলেছেন আরো কিছুদিন থেকে যান, আবার মধু বলতে চলে যান। নিয়তি দেবী কি সব পাগলের প্রলাপ করছিলেন? অজয়কে মারতে চাই না কেউ নেই, এত সাহস নাই, নাকি সবটা নিয়তি দেবীর মধুর চালাকি? সাব্বিরকে উল্টো পাল্টা বুঝিয়ে একটা সন্দেহমূলক পরিস্থিতি তৈরি করেছে। এতে ওদের নিশ্চয় লাভ আছে, ওদের গল্প বানিয়েছে। কার কথা সে বিশ্বাস করবে? যার কথা বিশ্বাসযোগ্য হতো সেই তো দরজা বন্ধ করে দিল। কিন্তু এত সব ভাবনার পরও নিজের চোখ যা দেখেছিল তাতে তো নিয়তি বা মধুর কোনো হাত নেই। তবে কি এমন আতঙ্কে অজয় তটস্থ হয়ে থাকে? সত্যি কি তবে এ বাড়িতে ও বন্দি, নাকি এমন কোনো অন্যায় করেছে যার ফাঁদ থেকে নিজেই বেরোতে পারছে না? নিজে লেখক বলে কোনো লোভনীয় গল্পের আশায় এসব ভাবনা আসছে না তো? অতি সাধারণ একজন ভ্যান চালকের কথায় তাদের এতটা কনভিন্স নিশ্চয় হবে না যে আবার এত অপমানের পর ওই বাড়িতে থেকে যাবে। অজয় একরকম ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করে দিয়েছে বলতে হয়। তারপরে শুধুমাত্র গল্পের খোঁজে ও বাড়িতে যাওয়া শুধু লজ্জারই নয়, বরং আবারও চরম অপমানে। না, আচান দিঘি যেমন কোনো জোরালো গল্প ছিল না, অজয়ের বাড়িরও তেমন কোনো জোরালো গল্প নেই। শুধু শুধু মন ভুল ভাবছে। এদিকে 4:30 বেজে গেছে, এখনো স্টেশনে ট্রেন এসে পৌঁছেনি। অদ্ভুত, যাত্রী ছাউনিতে বসে থাকতে থাকতে সাব্বিরের এবার বিরক্ত লাগছে। এর মধ্যে কয়েকবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু চাতে তেমন দম নেই, কেমন একটা আসতে গন্ধ লাগছে। অবশ্য ছোট স্টেশনগুলোতে এত ভালো চা সবসময় মেলে না। ট্রেন কেন লেট করছে বা কতক্ষণ পরে আসবে তো সঠিকভাবে কেউ বলতে পারছে না। অবশেষে দুপুর 3:00 ট্রেন এলো বিকেল 5:30, আড়াই ঘন্টা লেট করে ট্রেন এলো, অথচ কারোর মধ্যে কোনো বিরক্তির ছায় নেই। মহা আনন্দে পিঁপড়ার মতো দল বিধির শব্দ ছেলে ছুলে ট্রেন উঠছে, যেন এই ট্রেন লেট করে আসবে সবাই জানে, শুধু আমরা বলি সম্ভব। উন্নত বিশ্বের সময় জ্ঞান আর বাঙালির সময় জ্ঞানের পার্থক্য সত্যি দেখার মতো। সবে মাত্র 26 সিগারেটে আগুন দিল আর তখনই হুইসেল দিয়ে ট্রেনটা স্টেশন ঢুকে অবস্থা জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দিতে হলো এবং এখনই ট্রেনে উঠতে যাচ্ছে। আর ঠিক তখনই মনে হলো কেউ যেন তার ব্যাগ ধরে টানছে। এত হুইচুই আর এত লোকজনের ভিড়ে সবই বুঝতে পারছি না কিছু। কোনো মুহূর্তে পেছনে না তাকিয়ে ব্যাগটাকে একটানে ছাড়িয়ে উঠতে যাবে তখনই তার হাত ধরে কেউ ডেকে উঠছে।
আমি
ভীষণ লজ্জিত, সরি। তুই আমার সঙ্গে চল, সবটা তোকে বলছি। তারপর যদি তুই যেতে চাস যাবি, তবে আজ নয় কাল।
প্লিজ প্লিজ আমায় ক্ষমা কর,
আসলে আমার মাথায় সমস্যা হয়ে যাচ্ছে রে, একা থাকতে থাকতে বোধহয়।
তুই কিছু মনে করিস না, আমি তোর উপর রাগ করিনি। ইটস অল রাইট, যা হবার তা হয়েছে। আমি বরং অন্য সময় এসে তোর বাড়িতে কিছুদিন থেকে যাব। এবার ছেড়ে দে, আমি অনেস্টলি বলছি, সকালের ঘটনা আমি মনে রাখবো না। আই সোয়ার,
আমি কিছুই জানি না। তুই আমার সঙ্গে চল, তোকে আমি আচান দিঘির থেকেও চমকপ্রদ গল্প দেব।
গল্পের লোক দেখাচ্ছিস?
প্লিজ ফরগিভ মি, প্লিজ।
দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেলে আজকে পর্বে দেখেছি যে অজয় বারবার কেন আত্মহত্যা করতে যায়, সেই ফাঁসির মঞ্চের রহস্যটা কি, সেই ফাঁসির দড়ির রহস্য কি, যেখানে অজয়ের গলায় দড়ির দাগ পড়ে গেছে, তারপরেও সে কেন বারবার সেই ফাঁসির মঞ্চে যায় আত্মহত্যা করতে। যে সাব্বির অজয়কে ছাড়তেও পারছে না, আবার থাকতেও চাইছে না, এরকম একটা অবস্থার মধ্যে আছি আমরা। আসুন তাহলে শেষ পর্বে চলে যাই, শেষ পর্বে দেখি নিশ্চয়ই সেখানে ঘটনার রহস্যের সমাধান রয়েছে। শুনবো এখন তৃতীয় পর্ব। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিওতে সঙ্গে আছি সামনে। কখনো কখনো পরিস্থিতির চাপে মানুষকে খুব সহজে ক্ষমা করে দিতে হয়, যদিও ভেতরে ভেতরে একটা গোপন জ্বালা তখনও ছিল সাব্বিরের। তবুও আবার যেতে হলো কাঠের দোতলা সেই রাজবাড়িতে, যাওয়ার সময় মতো মুখটা দেখার মতো ছিল। বেচারা ভয়ে ঘেমে টেমে অস্থির, সারা পথ একটা তু শব্দ করে। সাব্বির অবশ্য গেটের কাছে পৌঁছে আস্তে করে কানে কানে বলল, ভয়ের কিছু নেই, যেসব কথা সে বলেছে সেসব অজয়ের কানে পৌঁছবে না। গতরাত বা সকালে যা যা ঘটেছিল সবটা মন থেকে মুছে সাব্বির ঘুমোতে গেল। এমনকি দোতলায় যে ফাঁসির মঞ্চ করার ঘরটা রয়েছে সে সম্পর্কে কোনো প্রশ্ন করেনি। অজয় নিজ থেকে যদি কিছু না বলে তবে সেসব আরো জানতে চাইবে না। কোনো মতো একটা রাত পার করে সোজা ঢাকা, আর এই মুখ হচ্ছে না সাব্বির। অজয় বা অজয়ের বাড়ির ধোঁয়াটে রহস্য গল্পটাই যে সাব্বিরকে লিখতে হবে এমন তো কোনো কথা নেই। লেখকরা চাইলে নিজের কল্পনাকে ও মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। রাতে অজয় সাব্বিরকে বলল, তোকে আমি সবটা জানাব, শুধু আজ রাতে পাশের ঘরে কোনো শব্দ হলে তুই দরজা খুলবি না। কিন্তু কৌতূহল জিনিসটা কি মানুষ এত সহজে বেঁধে রাখতে পারে, নাকি কৌতূহলে মানুষ নিজেকে দমাতে পারে? যদি পারত তবে মঙ্গল গ্রহের আকাশ যে গোলাপি তা আমরা কোনোদিনই জানতাম না।
ওকে মেরে ফেলো সে, যদি আমি আর বাঁচতে চাই না।
তোমাকে সারা রাতের উপরে চলতে হবে,
আর কতদিন আমাকে শাস্তি ভোগ করতে হবে? অনেক তো হলো, এবার মেরে ফেলো আমাকে।
না, তোমার মৃত্যু হলে তুমি সমস্ত কষ্টের ঊর্ধ্বে চলে যাবে।
আমার জন্য তোমার মায়া হয় না
তো? মায়া মায়া
আমার জন্য সেদিন তোমার মায়া হয়নি?
প্রচন্ড কষ্ট,
অজয়, অজয়, এসব এসব কি হচ্ছে? তুই কি পাগল হয়ে গেছিস?
আমাকে মেনে ফেল সাব্বির, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মেনে ফেল, আমি আর নিতে পারছি না।
রোজ রোজ কেন করছিস এমন? এখন তোকে নামাবো কিভাবে? কার সঙ্গে পাগলের মতন কথা বলছিলি? কই ঘরে তো কেউ নেই।
পেছনে থাকা ব্যাগে দাঁড়িয়ে আছে, ওকে বল, ওকে বল আমায় ছেড়ে দিতে। একবার বল না সাব্বির,
এই ঘরে কেউ নেই। কি অবস্থা হয়েছে তোর গলার? চোখে দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা, ইনফেকশন হয়ে গেছে, তুই এমনিতেই মরে যাবি।
আজ 11 দিন হলো সাব্বির এই বাড়িতে রয়েছে, অথচ থাকার কথা ছিল মাত্র এক রাত। অন্তত এটা বলেই স্টেশন থেকে ওকে আনা হয়েছিল। অজয় ভীষণ অসুস্থ, অনেকদিন ধরে গলায় ফাঁসি নিয়ে চেষ্টা করতে করতে ওর গলায় মোটা দড়ির একটা দাগ পড়ে গেছে আর সেখানে ঘা হয়ে গেছে। এই জন্যই ও সবসময় গলাটাকে ঠিকই রাখত। নিয়তি দেবী যথেষ্ট সেবা যত্ন করছে, ভীষণ মায়া হচ্ছে অজয়টার জন্য। এই অবস্থায় ওকে দেখে চলে যাওয়াটা অমানবিক, তাই সাব্বির যেতে পারছে না। গত অমাবস্যার একটা রাতও অজয়কে রেহাই দেয়নি সে ফাঁসির কুঞ্জ। সাদা ফ্যাকাশে হয়ে যাওয়ার নিস্তেজ শরীরটা কিভাবে কিভাবে যেন ঠিক রাত 12টার পর ফাঁসির মঞ্চে ঝুলে থাকে। আশ্চর্য, সাব্বিরের কাছে একসময় যেসব গল্প কল্পনা মনে হতো সেসব আসলে সত্যি মনে হচ্ছে। এত কাছ থেকে অদ্ভুত সত্যির ঘটনা সাব্বির সবটা নিজের চোখে দেখেছে। কোন এক অলৌকিক শক্তি অজয়কে নিয়ে প্রতি অমাবস্যার রাতে এক অমানবিক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। কোনো ভাবে এই খেলা বন্ধ হওয়ার নয়, অনেক চেষ্টা করা হয়েছে, ফাঁসির মঞ্চটা যেন ধ্বংস করার কোনো ক্ষমতাই নেই ওদের কারো কাছে। আজ সন্ধ্যায় সাব্বির অজয়ের ঘরে ওর কাছে গিয়ে বসল। শরীরটা নাকি ও ঝরঝরে লাগছে একটু, তবে কথা বলতে যথেষ্ট কষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে। কি করে যাবো সাব্বির এই ঘন অরণ্যের ভয়ঙ্কর খেলায়? ওকে একা ফেলে রেখে ছোটবেলার নাদুস ডুদুস ভীত মুখের অজয়টাকে আজকাল সাব্বির বার বার স্বপ্ন দেখছে। এক বন্ধুর কাছে নীরব চোখে হাজারো আকৃতি নিয়ে ছোট্ট অজয় বলছে, বন্ধু আমার ভীষণ ভয় লাগছে, তুই চলে যাবি না তো?
কি রাইটার, বলছিলাম না তোকে গল্প দেব।
খুব কাছের মানুষের কষ্ট নিয়ে গল্প হয় না, আসলে আপনজনের ব্যথা অন্য জিনিস। আমি শুধু ভাবছি কেন তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস না?
যে অশরীরী আমাকে রোজ রাতে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শাস্তি দেয়, সে আমাকে এখানে বাড়িতে বন্দি করে রেখেছে।
তুই আরেকটু সুস্থ হ, তোকে আমি এখান থেকে নিয়ে যাব। তুই এসব আত্মা অশরীরী নিয়ে ভাবা বন্ধ কর। অশরীরী আত্মা এসব বলে কিছু নেই, এতদিনে আমি তো অন্তত চোখে ওই অশরীরীকে দেখলাম না। তুই একা একা থাকতে থাকতে কল্পনা একজনকে তৈরি করে নিয়েছিস আর ভাবছিস সে তোকে মারতে চায়, তাকে তুই সশরীরেও দেখতে পাচ্ছিস।
তোর কি ধারণা আমি স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট? সব কিছু না, সে যদি যে মেয়েটির আত্মা আমাকে কষ্ট দেয়, ওকে আমি ওই ঘরের ফাঁসির মধ্যে নিজের হাতে ফাঁসি দিয়েছিলাম। শুধু তাই নয়, আমার বিশ্বাস কর, নিজে দাঁড়িয়ে থেকে ভালোবাসার মানুষের মৃত্যু যন্ত্রণার ছটফট আমি
চুপ কর, এসব কথা আমি এখন শুনতে চাই না।
তোর গল্পের জন্য এসব তথ্য লাগবে,
তোর জীবনের দুঃসহ গল্পটা আমি খাতা কলমে বাঁধতে চাই না। সব গল্প লিখতে পারে না লেখকরা, আমি তোর যে কষ্ট নিজের চোখে দেখছি তা লিখে কাউকে বোঝানো সম্ভব নয়।
আমি চাই আমার গল্পটা লেখা হোক।
প্লিজ তুই কথা বলিস না, তোর কষ্ট হচ্ছে।
কিশোর
বাবু আমার সঙ্গে আসেন, জলদি আসেন, ছেলেটাকে মুক্তি দেন, চলেন।
কত তাকিয়ে থাকবো, ওর কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না।
যে আত্মা ওরে কষ্ট দেয় সে আত্মা আমার মেয়ের, সে তো তুই আমার মেয়ে। আমি বলছি ছেলেটাকে আর পাপের শাস্তি দিয়েন না, ও আর পারতেছে না। আপনি বন্ধুরে মেরে ফেলেন, ফাঁসি দইরা টেনে দেন, তাড়াতাড়ি করেন ছোটবাবু, রোজ বলছে না মরে একেবারে মরে যাক।
এসব কি বলছেন জাথা, কখনো না। মধুকে খবর দেওয়া যাবে? মধু অজয়কে তো অনেক অনেক উপর উঠে দিয়েছে, একা একা নামানো সম্ভব নয়। টেবিল, একটা একটা টেবিল লাগবে, আপনি আপনি হ্যান্ডেলটা শক্ত করে ধরেন, আমি দেখছি।
বাবু এই হ্যান্ডেলটা ওইদিকে ঘোরান, আমার দ্বারা এটা সম্ভব না।
এত এত শক্ত হয়ে আছে, একচুলও তো নড়ছে না।
এদিকে না, এদিকে বাবু, এদিকে ঘোরান,
এদিকে 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 ঘোরান। অজয় অজয় নামবে, কিছুই তো হচ্ছে না।
কি করলে তুই, আমার শিকারকে মেরে দিলি?
আমি মারিনি, ও মেরেছে, ও ওই মহিলা না খুনি, ও খুন করেছে। আমি অজয়কে মারতে পারি না, কখনোই না। কে কে কথা বলে, কোথাও কাউকে দেখছি না কেন? কি করলাম আমি?
ভুল করলি, ভুল করলি, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, তোর শাস্তি তোকে দিতে হবে।
প্রতিদিন একবার করে মরাচ্ছে, একেবারে মরে যাওয়া ভালো। বাবু আপনার বন্ধুকে বাঁচিয়ে দিবেন, আজ থেকে ওর শান্তি। আমার মেয়ে বড় দিদি, ওকে শান্ত করা যেত না কোনোভাবেই না।
এটা এটা আমি কি করলাম, কেন করলাম? অজয় না, না অজয় মরতে পারে না, ও মরেনি, বেঁচে আছে। ওকে ওকে আমি বাঁচাবো, যেভাবেই হোক আমি অজয়কে বাঁচাবো।
জীবন থেকে
বেঁচে গেছে, আপনি খুনি, আপনি।
সমস্ত ঘটনাটা যেন রাতের অন্ধকারে ঘোরের মতো ঘটে গেল। সবাই জানে না কিভাবে ফাঁসির দড়িটাকে টেনে অজয়কে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলল। জীবনে অনেক সিনেমায় সাব্বির দেখেছি কালো পোশাকে কোনো জল্লাদকে ফাঁসি কার্যকর করতে। বিদঘুটে চেহারা জল্লাদদের চোখে মুখে কোনো মায়া দয়া নেই, কিন্তু সাব্বির তো অজয়ের জন্য ভীষণ মায়া ছিল। তবে কি করে সে কাজ করলো, এমন ভয়ঙ্কর পাপ ওকে দিয়ে কে করালো? ওই নিয়তি দেবী নাকি সেজুতির অচ্ছিদ্র আত্মা? না না, সেজুতির অচ্ছিদ্র আত্মা তো অজয়কে মারতে চায়নি, বরং অজয়ের মৃত্যু যন্ত্রণা সেজুতির অচ্ছিদ্র আত্মাকে তৃপ্ত করেছে বারবার। নিয়তিদেবীর কথায় সাব্বির নিজেকে জল্লাদ বানিয়ে ফেলতে পারল, নাকি অজয়ের মৃত্যুটা এভাবেই লেখা ছিল, যার সাক্ষী হয়ে রইল সাব্বিরের গল্প খোঁজার দুই চোখ আর পাপের নেশায় মগ্ন দুই হাত। অজয়ের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সাব্বির সেজুতির ছায়ামূর্তিকে সচক্ষে দেখল, এমন ভয়ঙ্কর ছায়ামূর্তি কেউ কোনোদিন কল্পনাও করতে সাহস করবে না। তবে এর সঙ্গে দোতলা যে মেয়েটিকে পেছন থেকে দেখেছিল সে কি ছিল? সাব্বির কি এতটাই ভুল দেখেছে? তীব্র উত্তেজনায় প্রিয় বন্ধুর লাশ সাব্বির ফাঁসির মঞ্চ থেকে নামাতেও ভুলে গেছে, বনহীন চোখে তাকিয়ে আছে ওর দিকে, যে তাকে অদ্ভুত অমীমাংসিত গল্প বলতে চেয়েছিল। সেই শৈশবে দেখা অজয় নিষ্পাপ মুখটা কি বিভৎস লাগছে দেখতে, জীব অনেকখানি কেউ যেন টেনে বাইরে বের করে দিয়েছে। মৃত্যু যন্ত্রণার কালচে ছোপ তখনও সমস্ত মুখে ফুটে আছে, অথচ হাতটা এমন ভাবে ঝুলছে যেন চরম শান্তিতে অজয় দোল খাচ্ছে। গলার দড়িটা একটু আলগা হয়ে গেছে কি, নাকি চোখের ভুল? ওই তো পুরনো ঘাটা কেমন দগদগে কষ হয়ে আছে শুকিয়ে। একটা নীল মাছি ও মুখের কাছে গলার শুকনো রক্ত পুজের কাছে বারবার উড়ে উড়ে বেড়াচ্ছে। নীল মাছিটা যেন অজয়ের মতো আনন্দিত। অনেক অনেক দিন পর নির্জন দোতলা কাঠের পুরনো রাজবাড়িতে আরো একটা খুন হল। খুনের একমাত্র সাক্ষী নিয়তি দেবী। তিনি কারোর বিরুদ্ধে মুখ খুলেন না, কেননা তিনি জানেন এ বাড়িতে খুন হলেও সে খুনের গন্ধ বাড়ির সীমানা ছাড়িয়ে বাইরে যায় না। খুনের গন্ধ না ছড়ালেও নানান গল্প ছড়ালো, আর সেসব গল্প ঠান্ডা মাথায় নিয়তি দেবী ছড়ালেন। গ্রামের কিছু কৌতূহলী লোকজন, থানা পুলিশ সমস্ত ঝামেলা নিয়তি দেবী একা হাতে সামলালেন। অদ্ভুত, তাতে ভীষণ অবাক হল এই মহিলার বুদ্ধি আর কথা বলার ধরন দেখে। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এমন ভাবে গুছিয়ে বিশ্বাসযোগ্য করে ফেললেন যে সাব্বির একজন লেখক হয়ে বোধ হয় এভাবে লিখতে পারত না। নিয়তি দেবীর নিরেট আর দুঃখর বুদ্ধি সাব্বিরকে এজাতের পুলিশের ঝামেলা থেকে নিরাপদে বাঁচিয়ে দিল। কিন্তু সাব্বিরের বিবেক কি বাঁচতে দেবে ওকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে? সবাই জানলো অজয় আত্মহত্যা করেছে। পুলিশ এসে লাশ নামাল, তবে ময়নাতদন্তের জন্য লাশটা নিয়ে গেল না। ময়নাতদন্তের জন্য লাশটা নিয়ে গেল না কেন সেও এক বিষয়। আবারও নিয়তি দেবী প্রমাণ করে দিল টাকার একটা অদৃশ্য ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে কাঠের পুতুল থেকেও কথা বলাতে পারে। সেখানে পুলিশ বা মানুষ তো কোন ছাড়, সমস্ত বিস্ময় আর অপরাধবোধ সঙ্গে নিয়ে অজয় শরীর দাহ করে ফিরল সাব্বির শ্মশানে। অনেক লোক হয়েছিল।
বাবু স্নান করে নিন, মরা পুড়িয়ে এলেন, আজ রাতে মধু আপনার ঘরে ঘুমাবে।
আপনি তো ম্যাজিক দেখালেন, পুলিশের ঝামেলা এক তুড়ে তুড়িয়ে দিলেন। কি বলেছেন, কি বুঝিয়েছেন বলেন তো?
আমি বলেছি ছোটবাবুর গলায় অনেকদিন থেকে ঘা হয়েছিল, কিচ্ছু খেতে পারত না, যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। আপনি সেসব জানতেন না, তাছাড়া থানায় আগেই জানত অজয়বাবু আত্মহত্যা করতে চায়। সেসব আপনি বুঝবেন না, পুরনো কাশুন দিয়ে আমি আর ঘাটতে চাই না।
চমৎকার, আমাকে দিয়ে খুন করিয়ে খুনি বানিয়ে আবার নিজেই বাঁচিয়েছিলেন।
আপনি একা খুন করেননি, আমিও ছিলাম, আর আপনাকে বাঁচিয়েছি আমার স্বার্থে।
মানে?
আপনি এখনো উত্তেজিত, বিশ্রাম করুন, পরে কথা বলব।
না, আপনি এখনই বলেন কেন অজয়কে মেরে ফেললেন, কেন?
ছোটবাবু দীর্ঘদিন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, ও কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। প্রথম প্রথম আমার মেয়ের মৃত্যু যন্ত্রণার কথা ভেবে অজয়বাবুর শাস্তিটা উপভোগ করতাম, আর তাই এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি। এ বাড়িতে আমার জীবনের অনেক পাওনা ছিল, কিন্তু
তাই বলে আপনি মানুষ মেরে ফেলবেন, তাও আবার আমাকে ফাঁসিয়ে? একদিন না একদিন তো লোক জানাজানি হবেই।
এ বাড়িতে এভাবে ফাঁসির ঘটনা নতুন নয়, যে বাড়িতে এখনো ফাঁসির মঞ্চ রয়েছে সে বাড়িকে সবাই ভয়ই পায়। পুরনো ঘটনাগুলোর মতন এসব লোক মনে রাখবে না, কিছুদিন বাইরে তোলপার হবে, তারপর সব ঠান্ডা।
আপনি তো ঠান্ডা মাথার খুনি, সব কিছু জেনে বুঝে চারদিকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে বসে আছেন। আপনি আর মধু দুজন মিলে প্ল্যান করে আমাকে দিয়ে কাজটা করিয়েছেন, তাই না? বাড়িটার ভোগ দখল করার জন্য নিশ্চয়ই বাড়ির দলিলও নিজের নামে করিয়ে নিয়েছেন গোপনে।
আমার তিন কাল গিয়ে এককালে ঠেকেছে, বলতে পারেন কৈশোর থেকে এ বাড়ি ভোগ করছি। তাছাড়া ছোটবাবুর পিসে মশাই আমাকে যে সম্পদ দিয়ে গেছেন তা দিয়েই আমি সারা জীবন বসে বসে খেয়ে যেতে পারব। কিন্তু তারপরও আমি এ বাড়ি ছাড়িনি, কারণ আমি এ বাড়িতে রান্না করি ঠিকই, কিন্তু আমার মেয়ে সেজুতি এ বাড়ির বংশধর।
মানে? এই বাড়ির গল্প শুনে আমি তো রীতিমতো ভেরমি খাচ্ছি, আপনি সত্যি বলছেন?
প্রসেনবাবু আমার সঙ্গে গোপনে সম্পর্ক করেছিল এবং ওনার স্ত্রী অলকা সে সম্পর্কের কথা জানতে পেরে নিজের হাতে ওই ফাঁসির মঞ্চে ওনার স্বামীকে ঝুলিয়ে দেন, তার কিছু বিশ্বস্ত লোকজন সঙ্গে নিয়ে। আর আমাকে, আমি শেষ পর্যন্ত অলকাদির সেবা যত্ন করে দিই। উন্মাদ অলকাদিকে আমি সামনে ছিলাম শেষ দিন পর্যন্ত। গোপন সম্পর্কে আমার তো কোনো দোষ ছিল না।
গোপন সম্পর্কের কথা আবার ঘটা করে বলছেন, লজ্জা হচ্ছে না আপনার?
লজ্জা শব্দটার যথার্থ মানে সবসময় মেয়েদেরকেই কেন মানতে হবে বলুন তো? যে লোকটা ঘরে স্ত্রীকে রেখে জোর করে আমাকে ওই ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে রাতের পর রাতে ভোগ করত, কই ওনার তো লজ্জা হয়নি?
আমাকে একটু একা থাকতে দিন, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, আমি থানায় যেতে চাই।
মাথা ঠান্ডা করুন, সৎকারের কাজগুলো সেরে বাড়ি ফিরে যান। সাব্বির একা একা ফাঁসির মঞ্চের কাছে গিয়ে দাঁড়ায়। অদ্ভুত একটা ফাঁসি দেওয়ার সিস্টেম, যে গলায় দড়ি পরে সেখানে দাঁড়াবে, ঠিক তার সামনে দড়িতে এমন কায়দায় একটা সেলাইয়ের হাত মেশিন টাইপ হ্যান্ডেলের সঙ্গে যুক্ত, অন্য একজন হ্যান্ডেলটা ডান দিকে ঘোরালে ফাঁসির মঞ্চের মানুষটাও আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং তারপর মৃত্যু, আর উল্টো দিকে ঘোরালে মানুষটা নিচে নেমে আসবে। খুব ভালোভাবে জিনিসটা দেখলে সাব্বির, পুরোনো আমলের মিস্ত্রিদের দিয়ে তৈরি করা বেশ জব্দ একটা যন্ত্র। কেন এটা এই ঘর থেকে সরানো গেল না? যিনি তৈরি করিয়েছিলেন এমন একটা ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ, তিনি কি ইচ্ছে করে লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি এই ফাঁসির মঞ্চ? ঘরটিতে অনেকক্ষণ থাকার পর সাব্বির আবিষ্কার করল দোতলার এই ঘরটার নিচ দিয়ে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, যে পথটা শেষ হয়েছে পেছনের পুকুরের দিকে। এবারের পেছনের পুকুরে কারো যাওয়ার অনুমতি ছিল না, এক সময় শুধু জমিদার বাবু যেতেন আর তার খাস লোকজন। নিয়তিদেবের কাছ থেকে শোনা অজয়ের পিসি অলোকাকেও নাকি অজয় নিজে হাতে এই ঘরে ফাঁসি দিয়েছিল, ওনারও ওই রোগ হয়েছিল। নিজের স্বামীকে অলোকা ফাঁসিতে ঝুলিয়ে মেরেও শান্তি পাননি। সেসব পুরনো গল্প, এই পরিবারের অসংখ্য অপমৃত্যুর গল্প রয়েছে। সেসব গল্পের সাক্ষী এই নির্জন বনের দোতলা কাঠের সবুজ বাড়ির ওই ফাঁসির মঞ্চ। অজয় তার পিসিকে ভীষণ ভালোবাসত, অসুস্থ পিছিয়ে বাড়িতে একা একা থাকতে ভয় পেতেন বলেই অজয়কে একেবারে তার কাছে এনে রাখে। সেখান থেকে স্বামীকে মেরে অলোকা উন্মাদ হয়ে যায়। প্রতি রাতে ফাঁসির মঞ্চে গিয়ে গলায় ফাঁসি পরে মরতে চাইতেন আর এই অদ্ভুত স্বরে চিৎকার করতেন। বাইরের লোকজনের কাছে অন্তর্মহলের গোপন খবর ধামাচাপা দেওয়ার জন্য নিয়তি দেবীকে কত সময় অলোকার মুখে কাপড় গুঁজে দিতে হতো। অপূর্ব রূপবতী নিয়তি দেবীকে অলোকা নিজের বোনের মতো স্নেহ করতেন। প্রসেনবাবুর অত্যাচার সহ্য করেও শুধুমাত্র অলোকার স্নেহের কাছে বারবার হার মেনেছে নিয়তি দেবী। অঘাত কাঁচা টাকার দাপটে নিয়তি দেবী এই পরিবারের সবটা তাই সামলেছে। অলোকার গলায় ঘা হয়ে গিয়েছিল, তাই তীব্র কষ্টের জীবন থেকে অজয় তাকে মুক্তি দেয়। অবশ্য অলোকার অনেক অনুনয় বিনয়ের পর একটা অপরাধ মানুষকে আরেকটা অপরাধের কাছে নিয়ে যায়। হয়তো অজয় বেলায় তাই হয়েছে, পিসির একটা অজয়কে কষ্ট দিতে যায়নি, কিন্তু সে যদি নিয়তির মেয়ে, মায়ের মতো রূপবতী, নির্জন বাড়িতে এমন রূপবতী মেয়ের সঙ্গে একইভাবে অজয় গোপন সম্পর্কে মেপে ওঠে। অজয়ের অবাধ্য যৌবনের বৃষ্টি জাতকুল ভুলে সে যদি শরীরে গিয়ে থামে, একসময় সে যদি অজয়কে বিয়ে করতে চায়, কেননা মায়ের মতো ভুল সে করবে না। অথচ অজয় যেন হঠাৎ করে জাতকুলের দোহাই দেওয়া শুরু করল, নিচু জাতের লোক বলে সে যদি দূরে খেলতে থাকে। নিয়তি আবার চোখের সামনে দেখতে পায় নিচু জাতকে উঁচু জাত পয়সার দাম্ভিকতায় আজীবন কিভাবে মানুষ নাম থেকে বঞ্চিত করে, তাই মেয়েকে বলে অজয়ের উপর জোর খাটাতে। সে যদি অজয়কে ভয় দেখায়, বলে সে অন্তঃসত্ত্বা, বিয়ে না করলে গ্রামের সবাইকে সত্যিটা বলে দেবে, অসংখ্য প্রমাণপত্র আছে সেজুতির কাছে। প্রচন্ড ক্রোধে সেদিন অজয় আসলে সেজুতিকে ভয় দেখাতে ফাঁসির মঞ্চে জোর করে ঝুলিয়ে দেয়। অলকার মতো সেজুতিকে মেরে ফেলার কোনো ইচ্ছে ছিল না তার, কিন্তু যে দড়িতে অসংখ্য মানুষের অপমৃত্যুর তৃষ্ণা রয়েছে সেই দড়ি সেজুতিকেও ছাড়েনি। আপ্রাণ চেষ্টা করেও সেজুতিকে বাঁচাতে পারেনি অজয়। ব্যাস তারপর থেকে একটু একটু করে অজয় অসুস্থ হয়ে যায়। সারা বাড়িতে সেজুতিকে দেখতে পায়। সেজুতি নাকি প্রথমে প্রথমে অজয়ের ঘরে এসে দাঁড়িয়ে থাকত, তারপর ডেকে নিয়ে যেত ওই ফাঁসির মঞ্চে। একদিন কিভাবে যেন ওই দড়ি গলায় পরিয়ে দিল সেজুতির আত্মা, তারপর থেকে আমূল পরিবর্তন। ধীরে ধীরে অজয় আতঙ্কে অস্থির হতে থাকে, বাড়ি থেকে পালাতে চাইল, কিন্তু সেজুতির আত্মা ওকে এ বাড়িতে বন্দি করে ফেলল। শেষ পর্যন্ত ওই ফাঁসির মঞ্চেই সাব্বিরের হাতে অজয় মুক্তি পেল। বিক্ষিপ্ত মন নিয়ে সাব্বির বিছানা ছটফট করছে, তুই চোখের পাতা এক হচ্ছে না, নিজেকে খুনি মনে হচ্ছে,
কখন যে ঘুমিয়েছে জানে না সাব্বির। হঠাৎ ঘুম ভেঙে দেখে কেউ একজন সাব্বিরের পায়ের কাছে সাদা থান পরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সাদা থান থেকে তীব্র ন্যাকথলিনের গন্ধ নাকে লাগছে। কে, রাত কত হলো কে জানে, নাকি ভোর হয়ে গেছে, নিয়তি দেবী হয়তো ডাকতে এসেছে, আজ তো সকালে ট্রেনে সাব্বির ঢাকা যাবে।
কে ওখানে? নিয়তি দেবী, আপনি আমার ঘরে কি করছেন? ভোর হয়ে গেছে।
আমি, আমার সঙ্গে একটু আসুন।
কে তুমি? অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? কে কে তুমি?
আমি সেজুতি, আসুন আমার সঙ্গে, চলুন।
মানে কোথায় যাব? আমি কি স্বপ্ন দেখছি? সেজুতি বলে তো কেউ নেই।
আসুন আমার সঙ্গে, আসুন।
কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাব না। ছাড়ো, একই কোথায় যাচ্ছি?
দেখুন, কে আপনার জন্য অপেক্ষা করছি, আসুন আসুন।
পাশের মধ্যে অজয়ের লাশ ঝুলে আছে কেন? কিন্তু আমি দাহ করে এসেছি।
আপনি শুধু ওর শরীরের কলসটা পরিয়েছেন। দেখুন, এই যে আমি, ওর আত্মা এখানে আমার কাছে ছড়িয়ে রেখেছি। ওর আত্মার কষ্ট হচ্ছে।
আমি তোকে মারতে চাইনি রে, আমার ক্ষেত্রে মাফ করে দে, আমি তোকে মারতে চাইনি।
কষ্ট হচ্ছে, ওকে আর কষ্ট দেবেন না, লাশটা নামান।
লাশটা থাকলেও কষ্ট হবে, আমি নামিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটা তুমি বাম দিকে ঘোরা, আমি আমি অজয়কে নামাচ্ছি।
যান যান তাড়াতাড়ি, তাড়াতাড়ি পাশের মঞ্চে যান, দেরি করবেন না।
অজয়ের লাশটা এখানে নেই, আমার আমার কথা ধরি কিভাবে?
এবার কিভাবে যাবি তুই? অজয়কে বেঁধে দেখেছিলিস, আমাকে শান্ত করবি? না, এবার তুই সারা জীবন শাস্তি ভোগ করবি।
আমি মঞ্চ ভেঙে ফেলবো।
এই মঞ্চ কখনো ফাঁকা থাকবে না, এই মঞ্চ ফাঁকা থাকলে আমার ভয় হয়, আমার মৃত্যু যন্ত্রণা হয়। আমি কারো মৃত্যু যন্ত্রণা দেখতে চাই।
কি করছো? আমি মরে যাবো, আমার কলেজ আমার খুব, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
তোর মৃত্যু যন্ত্রণা তাই না? সকালে প্রায় আধুরা অবস্থায় সাব্বিরকে নিয়তি দেবে ফাঁসির মঞ্চ থেকে উদ্ধার করলেন। নিয়তির আর কিছু বুঝতে বাকি রইল না। তারপর থেকে সাব্বির রহমানের জীবন গল্পে নতুন লেখনীর অধ্যায় যোগ হতে, যে অধ্যায়ের রহস্য গল্প ভেদ করা সাব্বিরের পক্ষে কোনোদিনই সম্ভব। প্রায় 3 বছর কেটে গেছে, অসংখ্যবার সাব্বির এই সবুজ রাজবাড়ি থেকে পালাতে চেয়েছিল, কিন্তু কোথাও যেতে পারেনি। কিভাবে যেন কোনো এক অশুভ শক্তির দাপটে সে পথ ধরে একই স্টেশনে এসে বসেছে, আর মধুদা রাত 12টার আগে বাড়িতে পৌঁছে দিয়েছে। অমাবস্যার প্রতিরাতে সাব্বিরের ফাঁসির মঞ্চে গলায় দড়ি পড়তে পড়তে গলায় ঘা হয়ে গেছে। সে দগদগে ঘা আড়াল করতে সাপিরে অজয় মতো একটা রেশমি কাপড় গলায় দিতে লাগে। যদি তাতে ঘাটা চোখের আড়াল হয়, কিন্তু তীব্র ব্যথা তো থেকেই যায়, তাকে আর আড়াল করা যায়। সাব্বি জানে না কেন সে বাড়িতে বন্দি, আর কবেই বা এই বন্দি জীবন থেকে মুক্তি পাবে। হয়তো বন্ধুকে নিজের হাতে খুন করার শাস্তি সে পাচ্ছে, আবার হয়তো এটাই তার নিয়তি ছিল, অথবা যে অলৌকিক শক্তিকে খাতা কলমে বন্দি করার জন্য সে এত জায়গায় ঘুরে বেড়িয়েছে, সে অলৌকিক শক্তি তাকে বন্দি করে নিয়েছে অন্য এক রহস্যের জগতের জাদুকরি কোনো মঞ্চ বলে, যে মঞ্চ বলের অদৃশ্য লেখনিক শেষটা লেখার অধিকার সাব্বিরের নেই, আছে কেবল এ অধ্যায় থেকে মুক্তি পাওয়ার তীব্র আকুতি, আর শেষ পাতায় লেখা জীবনের অমীমাংসিত কিছু রহস্য গল্পের লাইন, যে লাইনে সাব্বির বারবার নতুন করে লিখতে চায় মুক্তির কথা, আর তাই সাব্বিরের এই আহারে।
তো আমি এত সহজে মারব না, মরে গেলে আমি তো একা হয়ে যাবো, ঘরে আমার একা থাকতে ভয় লাগে। চৈত্র মাসের এক দুপুরে হঠাৎ একদিন কিভাবে যেন সবুজ অরণ্যের রাজবাড়িতে আগুন লাগে, সম্ভবত ইলেকট্রিক বোর্ডের কোন ত্রুটির কারণে। বহু বছরের পুরনো কাঠের বাড়িটির সঙ্গে আশেপাশে অনেকখানি জঙ্গলে পড়ে ভয়ঙ্কর সে অরণ্য দাবানলে মধু ছাড়া সাব্বির আর নিহত দিদি দুজনেই নাকি পুড়ে মারা গেছে। অথচ আশ্চর্যজনক ভাবে দোতলা সে ফাঁসির মঞ্চটি নাকি এখনো একইভাবে আগপোড়া হয়ে দাঁড়িয়ে আছে। এত আগুনে কিভাবে মঞ্চটি টিকে রইল সেটা গল্পের থেকেও বিস্ময়কর গল্প। যদি কেউ চায় এই বিষয় নিয়ে হয়তো কোনো নতুন গল্প লিখতে হবে, তবে এখনো কৃষ্ণপক্ষের অন্ধকার রাতে ওই ফাঁসির মঞ্চ থেকে কারো কারো মৃত্যুর আত্মনা ছুঁয়ে যায়। অনেকে নাকি সাহস করে চেষ্টা করেছিল আজ পোড়া কালো ফাঁসির মঞ্চটাকে ভেঙে ফেলা, কিন্তু পারিনি। কেউ এখন দিনের শেষ বেলায়ও ওই সবুজ অরণ্য ঘেরা পোড়া বাড়ির ফাঁসির মঞ্চের কাছে ভয় যায়। অলৌকিক রহস্যের অসংখ্য নতুন গল্পের সাক্ষী হয়ে তাই ফাঁসির মঞ্চ এখনো রয়ে গেছে গভীর জঙ্গলে, রাতের আর্তনাদের সাথে নিজেই নিজের জন্য একা দাঁড়িয়ে থাকে। এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন সেই গল্পের নাম গল্পের পরে, লিখেছেন আপনাদের জন্য মাকসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফজলানা, সাউন্ডে ছিলেন অন্ধকার গানী। আর জানিয়ে দিব আজকের এই গল্পে বিভিন্ন চরিত্র যারা অভিনয় করেছেন তাদের নাম, সাব্বির রহমানের চরিত্রে ছিলেন রেহান, অজয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ, নিহত দেবীর চরিত্রে অভিনয় করেছেন মেঘনা, মধুদার চরিত্রে ছিলেন মঞ্জু, সেজুতি আস্তার চরিত্রে কণ্ঠ দিয়েছেন সাকিব। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আপনাদের সবাইকে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশা শর্মার আমন্ত্রণ জানিয়ে বিষয় নিন আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.